আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের আগে তার মাথা উত্তোলন করে সে কি এই আশঙ্কা করে না অথবা এই ভয় পায় না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করবেন অথবা আল্লাহ তাআলা তার চেহারাকে গাধার চেহারায় পরিণত করবেন। ইমাম বুখারীর হাদিসটির নাম্বার হচ্ছে 691 এবং মুসলিমের 427। এই হাদিসটিতে আসলে যে জিনিসটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ইমামের অনুসরণ, ইমামকে অনুসরণ করাটা কতটা প্রয়োজনীয় সে বিষয়টি। ওয়ালাইকুম আসসালাম। ইমামকে অনুসরণ করাটা এটা ওয়াজিব, জরুরি খুবই, মানে বিশেষ করে আমরা যারা জামাতের সাথে সালাত আদায় করছি ইমামকে অনুসরণ করাটা এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামের আগে অর্থাৎ ইমামকে যে অনুসরণ করে না তাকে শক্ত ওয়াইদ ভয় দেখিয়েছেন। এবং সাধারণত মানে এই ধরনের ভয় দেখানো হয়ে থাকে ফরজ লঙ্ঘন হলে অথবা হারামের মধ্যে পড়লে। ফরজ কাজ যদি লঙ্ঘন করা হয় অথবা হারাম কাজ করে ফেলা হয় তখন এই ধরনের ওয়াইদের কথা আসে। আর এটা হচ্ছে আমা ইয়াখশা ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক, সে কি ভয় করে না, সে কি ভয় করে না, মানে এটা আশঙ্কার একটা কথা যে ইমামকে যদি কেউ পাশ কাটিয়ে ইমামের আগেই কাজ শুরু করে তাহলে তার এই আশঙ্কা বোধ করা উচিত এবং এই আশঙ্কাটা অমূলক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এ কথা বলছেন অতএব সেটা ওহী পক্ষ থেকে সে কথা, অতএব মানে তিনি এই আশঙ্কার কথা বলে মূলত বোঝাতে চাচ্ছেন যে ইমামের আগে মাথা উঠানো যাবে না। ইমামের আগে মাথা উঠালে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করবেন অথবা আল্লাহ তার চেহারাকে গাধার চেহারায় পরিণত করবেন। মানে এই হাদিসের মধ্যে এটাও মানে মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেটা হচ্ছে ইমামতির উদ্দেশ্যটা কি। ইমামতের উদ্দেশ্য হচ্ছে মানুষ তার ইক্তেদা করবে, তাকে অনুসরণ করবে। পরবর্তী কিছু হাদিস আছে সেখানে আরো স্পষ্ট করে তোলা হয়েছে ইমাম যখন আল্লাহু আকবার বলেন তখন মুক্তাদির আল্লাহু আকবার বলে, ইমামের আগে কিন্তু আল্লাহু আকবার বলা যাবে না। ইমাম যখন রুকু করেন তারপরে মুক্তাদির রুকু করতে হবে, ইমাম যখন রুকু থেকে উঠেন তারপর মুক্তাদির রুকু থেকে উঠতে হবে, ঠিক একইভাবে তিনি যখন সেজদা করেন সেজদা থেকে উঠেন এভাবে তার পরপর করতে হবে, তার সাথে সাথেও করা যাবে না আর তার আগেও করা যাবে না। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সাধারণত শরিয়ত প্রণেতা অর্থাৎ আল্লাহ তাআলা তিনি শাস্তি দেন তার কাজের সাথে সঙ্গতি রেখে, এটাকে বলা হয় আল জাযা মিন জিনসিল আমাল, আল জাযা মিন জিনসিল আমাল, জাযাউল আমাল মিন জিনসিল আমাল, কোনো কাজ করলে তার পুরস্কার হোক অথবা তার শাস্তি হোক তার পরিণাম ফল দেয়া হয় সেই আমলের সাথে সঙ্গতি রেখেই। কিরকম, যেমন এখানে বলা হচ্ছে তার সে মাথা যদি আগে উঠায় তাহলে তার মাথার উপরে যে এফেক্টটা পড়ছে কারণ সে শরিয়াতের ভায়োলেশনটা করেছে মাথা উত্তোলনের মাধ্যমে, অর্থাৎ তার মাথার উপরেই সে শাস্তিটা আপতিত হবে। আর অথবা পাশাপাশি যেটা বলা হয়েছে তার ছবির কথা, তার চেহারা, সে চেহারাও কিন্তু সাথে মাথার সাথেই লাগোয়া, হাতটা কিন্তু মাথার সাথে লাগোয়া না। তো সুতরাং এটা হচ্ছে বলা হয় আল জাযা মিন জিনসিল আমাল, যেই অঙ্গ দিয়ে অথবা যেই কাজ দিয়ে সে ভায়োলেশনটা করলো সেখানেই তার মানে শাস্তি অথবা পুরস্কার তার সাথে রিলেটেড থাকবে। আচ্ছা, এখন ইমামের আগে যদি কেউ করে ফেলে এই ব্যাপারে আসলে আমাদের কি করণীয়, তার নামাজ কি বাতিল হবে না ঠিক থাকবে? আমরা দেখি যে ইমামদের মধ্যে দুটো মত আছে। মানে প্রথম কথা হচ্ছে সবাই একমত যেটা জায়েজ নাই, ইট ইজ নট পারমিটেড যে ইমামের আগে সে আগে আগে করে ফেলবে অথবা ইমামের সাথে প্রতিযোগিতা করবে। মানে অনেকেই দেখবেন যে বিশেষ করে বাচ্চারা এটা বা কিশোররা অনেক সময় কাজটা করে, খেয়াল করে চোখের কানি দিয়ে দেখে ইমাম তো গিয়ে আল্লাহু আকবার বলেন, এটাই কিন্তু উত্তম। ইমাম আল্লাহু আকবার বলে গেলে মুক্তাদিরা কিন্তু তার সাথে সাথে করে ফেলবে, এজন্য ইমাম যেমন রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলাটা হচ্ছে ভালো, তাতে মোটামুটি যারা জাহেল মুক্তাদের মধ্যে তারাও তার পরে করার অভ্যাসটা রপ্ত করতে পারবে। কিন্তু অনেক সময় আমাদের অনেক ইমামরা আমরা মসজিদে দেখি, সে যাওয়ার আগে, সে নিজে তাহউইল হওয়ার আগে, এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার আগেই সে আল্লাহু আকবার বলে ফেলে, ফলে কোনো কোনো মুক্তাদি তার আগেও চলে যায় আর কেউ কেউ তার সাথে সাথে প্রতিযোগিতামূলক যায়, যে দুটোই শরীয়তে আসলে ঠিক না। তো এখন যদি মানে সবাই একমঞ্চে এই কাজটা ঠিক না, ইমামের আগে যাওয়ার তো প্রশ্ন ওঠে না, ইমামের সাথে সাথেও নয়, বরং ইমামের পরে। ইদা রাকা ফাসজুদু মানে ফালিত তাকিব, যেটা পরবর্তী হাদিসগুলো তো আসছে, ইমাম যখন রুকু করবে তারপর মুক্তাদির রুকু, এই যে তারপর এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে সাথে সাথেও নয় আর আগে তো নয়, আগে যে করা যাবে না এই ব্যাপারে সবাই একমত, কিন্তু আগে যদি কেউ করে ফেলে তখন তার সালাত বাতিল হবে কিনা এ ব্যাপারে আমরা ওলামাদের দুটো মত দেখি। অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে বাতিল হবে না। ইমাম আহমদ তার একটা রিসালা আছে, ছোট বুকলেট আছে, বুকলেটটার নাম হচ্ছে লাইসা লিমান সাবাকাল ইমাম সালাতুন, যে ব্যক্তি ইমামের আগে কাজ করে ফেলে তার কোনো নামাজ হবে না, এই বিষয়ে তিনি একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে ইমাম আহমদের বক্তব্য হচ্ছে এবং তার আরো কিছু সঙ্গী বা ছাত্র তাদের বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি ইমামের কোন রুকন আদায়ের আগে রুকন করে ফেলে, যেমন রুকু করে ফেলে ইমামের আগে, রুকুতে যায় অথবা সেজদায় যায় ইমামের আগে, এবং ইমাম সেজদায় বা রুকুতে থাকা অবস্থায় সেটাকে সংশোধন না করে উঠে গিয়ে আবার ইমামের অনুসরণ করে, মানে সংশোধনের প্রশ্ন আছে, মানে সে যদি ভুলে গিয়ে ফেলে বা যে কোনো কারণে গিয়ে ফেলে, গিয়ে আবার তার আগের জায়গায় গিয়ে তারপরে ইমামের, অর্থাৎ ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এই জন্যই ইমাম বানানো হয়েছে যেন মানুষ তার ইক্তেদা করে, মানুষ তাকে ইমাম হিসাবে অনুসরণ করে। অতএব কেউ যদি এই ভুলটা শুধরায় ফেলায় তাহলে ঠিক আছে, আর যদি না শুধরায় তাহলে ইমাম আহমদ এবং তার সাথীদের মতে তার নামাজ বাতিল হয়ে যাবে। তারা এই হাদিসটাকেও দলিল হিসাবে গ্রহণ করছেন, কারণ এখানে যে শক্ত ওয়াইদ ভয় দেখানো হয়েছে, যে তার মাথাকে গাধার মাথায় রূপান্তর, মানে তার তার কাজটা আল্লাহ এস্টিমেট করেন নাই, বাতিল, যদি কোনোভাবেও সেটা সঙ্গত হতো তাহলে তো আর গাধার মাথায় রূপান্তরিত করবে কেন, তাই এরকম একটা প্রশ্ন একটা লজিক চলে আসে। অতএব তারা বলছেন যে এই হাদিসের বর্ণনা ভঙ্গি দ্বারা যদিও বলেনি যে বাতিল হয়ে যাবে, তবে এটাই বোঝানো হয়েছে, তাহলে এত বড় শাস্তি কেন হবে? আমি যখন কাউকে মারাত্মক শাস্তি দেব, পানিশমেন্ট দেব, কোনো একটা অর্ডার সে ঠিক মতো পালন করেনি, তার মানে হচ্ছে সেটা আমি মানে তার ভ্যালিডিটি দেই নাই, তাই সেটা ঠিক বলে আমি স্বীকার করি নাই, সেটাকে আমি বাতিল করে দিয়েছি, এটা হচ্ছে তার যুক্তি। তো এখানে এই যুক্তিটা খুবই শক্তিশালী বলে মনে হয়, যে নামাজ বাতিল হওয়াটাই অথবা তার ওই রাকাত বাতিল হওয়াটাই, এটাই হচ্ছে এই টেক্সটগুলোর দাবি, এটা সত্য। যদিও জমহুর ওলামা অধিকাংশ ওলামাদের মত হচ্ছে তার নামাজ বাতিল হবে না, কিন্তু এখানে সে তো কতগুলো ভায়োলেশন করলো। প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে এই ধমকটা দিলেন, দ্বিতীয়ত হচ্ছে জামাতে সালাতের যে অবজেক্টিভস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, সে অবজেক্টিভস এর খেলাফ সে করলো, এবং তৃতীয়ত সে ইমাম অনুসরণ করলো না। সে হয়তো মনে মনে যদি এটা ভেবে না থাকে, না ইমাম বেটাকে কি অনুসরণ করবো, এটা হয়তো সে ভাবেনি, কিন্তু তার কাজ সেটা প্রমাণ করেছে। অতএব এতগুলো ভায়োলেশনের পরে তার সেই রাকাত বাতিল হবে, এটাই আমরা দলিল থেকে মানে সেই মেসেজটা আমরা পাই। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনিও এই দলিলগুলোর উপর ভিত্তি করে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, যে যদি কেউ ইমামের সাথে ইমামের আগে করে ফেলে, ইমামের সাথে নয় ইমামের আগে করে ফেলে, তাহলে তার নামাজ ওই রাকাত বাতিল হবে, যদি সে নিজেকে না শুধরায়, যদি শুধরায় তাহলে। এ হাদিস থেকে গ্রসলি যে বিষয়গুলো আমরা শিক্ষাগুলো পাই, এক নম্বর হচ্ছে সেজদায় ইমামের আগে মাথা উঠানো এটা জায়েজ নেই, সেজদা কিংবা রুকুতে উভয় তাতে। দ্বিতীয় হচ্ছে হাদিসটাতে শুধু সেজদার কথা বা রুকুর কথা বোঝানো হচ্ছে, রুকু বা সেজদা ক্লিয়ারলি না বলে হলেও আমরা বুঝতে পারি যে রুকুতে যাওয়ার পর মাথা নিচু থাকে, তাই না? তাহলে রুকু থেকেও মাথা উঠানো হয়, সজদা থেকেও মাথা উঠানো হয়, অতএব হাদিসটাও দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য সরাসরি। কিন্তু ইনডিরেক্টলি অন্য আমলগুলোর ক্ষেত্রে তার বিধানটা কি, অন্য আমলের ক্ষেত্রে তার বিধানটা এই বিধানের উপর কিয়াস করে আমরা বলবো যে সমস্ত ক্ষেত্রে ইমামকে অনুসরণ করতে হবে, বিশেষ করে যখন আলাদা একটা টেক্সট আছে ইন্নামা জুইলাল ইমামু লিউ উতাম্মাবি, ইমামকে সর্বক্ষেত্রেই তাকে অনুসরণ করতে হবে। অতএব আমরা বলবো যে এই হাদিসের আলোকে সকল ক্ষেত্রে ইমামকে অনুসরণ করা, ইমামের প্রত্যেকটা মুভমেন্টের ক্ষেত্রে তার পরে পরে করা সেটাও সাব্যস্ত হয়। এবং এখানে যে শক্ত ওয়াইদ এসেছে, ওয়াইদ মানে ধমক, সেটা দ্বারা সাব্যস্ত হচ্ছে যে ইমামকে অনুসরণ করাটা ফরজ, ওয়াজিব এবং ফরজ। চতুর্থ তো হচ্ছে যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, আল জাজা মিন জিনসিল আমাল, ভায়োলেশন যেরকম আপনার শাস্তিও সেরকম। মাথা আগে উঠিয়ে আপনি ভুল করেছেন, অপরাধ করেছেন, অতএব আপনার শাস্তিও মাথার উপরে প্রযোজ্য হবে। হাদিসে যেটা বলা হয়েছে যে যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় আল্লাহ তাআলা তাকে, মানে তার এটা ভয়, সে কি এটা ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করবে? সুতরাং শাস্তিটা মাথার উপরে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিসও আমরা বুঝি, মানে হাদিস একটু গভীর চিন্তা করলে বোঝা যাবে, সেটা হচ্ছে গাধার মাথার সাথে কেন, বাঘের মাথা, কুকুরের মাথা কিংবা অন্য প্রাণীর মাথার সাথে না বলে গাধার মাথার সাথে কেন তুলনা করলো? এখানে ওলা আমাদের আসলে কিছু গবেষণা, মানে এটা অন্য টেক্সটের কথা না, সেটা হচ্ছে যে গাধার সাথে তার একটা মিল আছে। কারণ ইমামের আগে সে যতবারই সেজদায় আর রুকুতে যাক না কেন, কিন্তু ইমামের সালামের আগে কিন্তু সে সালাম দিয়ে জামাত শেষ করার কোনো সুযোগ তার নাই। অতএব সে আগে আগে করছে, মানুষ তো আগে আগে করে আগে কাজ শেষ করার জন্য। আমরা বন্ধুরা তাই না অনেক সময় প্রতিযোগিতা করি, কারণ একজন আরেকজনের আগে যাওয়ার জন্য, ভালো পড়াশোনা করি ফার্স্ট হওয়ার জন্য, অন্যকে পেছনে ফেলার জন্য। কিন্তু এই বেচারা ইমামকে পেছনে ফেলার কোনো সুযোগ তার নাই, যতই সে আগে আগে করুক না কেন। এর মধ্যে একটা নির্বুদ্ধিতা আছে, মানুষ প্রতিযোগিতা করে, এখানে সব শব্দটা এসছে, ইয়াস বেকুল ইমাম, ইমামের সাথে প্রতিযোগিতা করে আগে করে ফেলে, কিন্তু নতিজা তার সেম, নতিজা মানে রেজাল্ট, ইন রেজাল্টে দেখা যাবে যে সে ইমামের পরে সালাম ফেরাচ্ছে এবং ইমামের আগে নামাজ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। অতএব এখানে গাধার সাথে তার মিল থাকায় মানে এটাই বলা হয়েছে আর কি, তাকে গাধার মাথায় রূপান্তরিত করার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মানে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে ইমামের সাথে মুসাবাকার অর্থ হচ্ছে তাড়াতাড়ি ইমাম মানে নামাজ শেষ করা, হয়তো তার উদ্দেশ্য তাড়াতাড়ি নামাজ শেষ করার উদ্দেশ্য। এটা একটা রোগ, এই রোগের একটা চিকিৎসা সেটা হচ্ছে তাকে এটা স্মরণ করিয়ে দেওয়া যে সে ইমামের সালামের আগে সালাম ফেরাতে পারবে না, অর্থাৎ তার এই প্রতিযোগিতার কোনো লাভ নেই। এই জন্য সে চিকিৎসা দেওয়ার জন্যই হাদিসে এভাবে ওয়াইদের ব্যবস্থা করা হয়েছে যে ইমামের সাথে তুমি ই করে লাভ নাই, অতএব তাকে স্মরণ করিয়ে দেওয়া, তাদাক্কুর, নসিহা, এই জন্য হাদিসটা এভাবে এসছে। এরপরের হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ওয়া আলাইকুম আসসালাম ফালা তাখতালিফু আলাইহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইযা রাকআ ফারকাউ ওয়াইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা سمي الله لمن حمده فقول ربنا ولك الحمد واذا سجد فاسجدوا واذا صلى جالسا فصلوا جلوسا اجمعون رواه البخاري ومسلم এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়, যেন তাকে অনুসরণ করা হয় সর্বক্ষেত্রে। সুতরাং তোমরা তার সাথে অনৈক্য করো না, তার সাথে ইখতিলাফ করো না, তিনি করবেন তারপরে তোমরা করো, তার আগে করো না, মানে তার সাথে বিভেদ করো না। অতএব তিনি যখন তাকবীর দেন তখন তোমরা তাকবীর দাও, সেই তাকবীরটা তাকবীরে তাহরিমা হতে পারে এবং একরকম থেকে অথবা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার যে তাকবীর সেটাও হতে পারে। এখানে আরেকটা জিনিস বোঝা গেল যে তাকবীর মুসল্লিরাও দিতে পারে, ইমাম সাহেব আল্লাহু আকবার বললে মুসল্লিরা শুধু চলে যাবে সেটা না, মুসল্লিরাও আল্লাহু আকবার বলবে। ওয়াইদা রাকা, তিনি যখন রুকু করেন ইমাম সরকারও, তোমরা তারপরে রুকু করো, ফা মানে এখানে তারপর তোমরা রুকু করো। ওয়াইদা কালা, আর যখন তিনি বলবেন সামিআ আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে ইমাম, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। কোন কোন নুসখায় রব্বানা লাকাল হামদুও এসছে, কিন্তু অধিকাংশ রেওয়ায়েতে আমরা দেখছি যে রব্বানা ওয়ালাকাল হামদ, তোমরা একথা বলো। ওয়াইদা সাজদা, যখন তিনি সেজদা করবেন ফাসজুদু, তোমরা তারপরে সেজদা করো, তারপর তিনি সেজদায় গেলে তারপর তোমরা সেজদায় যাও। ওয়াইদা সাল্লা জালিসান, আর যখন তিনি বসে সালাত আদায় করবেন, ফাসাল্লু জুলুসান আজমাউন, তোমরা সকলেই বসে তার সাথে সালাত আদায় করো। আচ্ছা, এই ধরনের আরেকটা হাদিস আছে, দুটো হাদিসের পরে আমরা আলোচনা করব। এই হাদিসটি হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি وهو شاكن فصلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم أن أجلسوا فلما انصرف قال إنما جعل الإمام ليؤتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون
এই হাদিসটি আয়েশা থেকে, আগের হাদিসটি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আয়েশার হাদিসে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে একবার সালাত আদায় করলেন, ওয়াহুয়া শাকিন, তার ছিল মারাদের শিকার, অসুস্থ ছিলেন, অসুস্থের শিকায়ত তার ছিল, তিনি বসে সালাত আদায় করলেন। তখন তার পিছনে যারা কওমের লোকেরা ইক্তেদা করলো, তারা দাঁড়িয়ে সালাত আদায় করলো, তখন তিনি পিছনে ইশারা করলেন, এভাবে ইশারা করলেন যে তোমরা বসে পড়ো। যখন শেষ করলেন সালাত, ফালাম্মা ইনসারাফা, অর্থাৎ সালাত থেকে যখন ফিরলেন, অর্থাৎ সালাত শেষ করলেন, তখন তিনি মানুষকে এবার ডিরেকশনটা দিলেন। এখন তো ইশারা দিলেন, এর বেশি তার সালাতের মধ্যে কিছু করা যায় না। এজন তিনি বললেন সালাত শেষে যে নিশ্চয় ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন তার অনুসরণ করা হয়, যখন তিনি রুকু করবেন তারপর তোমরা রুকু করো, যখন তিনি মাথা উঠাবেন তারপরে তোমরা মাথা উঠাবে, এরপর যখন তিনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরাও বলো রব্বানা ওয়ালাকাল হামদ, আর যখন তিনি বসে সালাত আদায় করবেন, তখন তোমরা সকলে বসে সালাত আদায় করবে। বুখারী এবং মুসলিমে আগের হাদিসটি আবু হুরায়রা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের হাদিসটি এসছে। আবু হুরায়রার হাদিসটি এসছে বুখারীতে 722 এবং মুসলিমে 414, আর আয়েশার হাদিসটি বুখারীতে 668 এবং মুসলিমে 412 নম্বর হাদিস হিসাবে এসছে। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করছি ফা কথাটা, ফাইদা ফারফাউ ফাসজুদু এভাবে এসছে। আরবিতে ফা আতফ হিসাবে আসে এবং কখনো কখনো সেটা লিতাকিব, তাকিব মানে হচ্ছে পরে বোঝানোর জন্য আসে, এখানে পরে বোঝার জন্য এসছে, অনেক সময় তারতিব বোঝানোর জন্য। এখানে তারতিব, তাকিব এবং তারতিব দুটোই, সেটা হচ্ছে প্রথমে ইমাম যাবেন তারপরে, তারতিবটা হচ্ছে এভাবে, ইমাম তারপর মুক্তাদি, ইমাম তারপর মুক্তাদি, তারতিবটা এখানে থাকবে। এখানে শেষে বলা হচ্ছে আজমাউন, আজমাউন মানে সকলে মিলে একসাথে, অল টুগেদার, যে ইমাম যখন বসে সালাত আদায় করবে তোমরাও সকলে মিলে বসে সালাত আদায় করবে। আর আরেকটা শব্দ এসছে শিকায়া, শাকিন, আই শাকিন লে মারাদ, শিকায়াত শব্দটা এসছে। শিকায়াত এই কথাটার সাথে আমরা বাংলায় পরিচিত, হ্যাঁ, মানে অভিযোগ করা। এখানে অভিযোগ বলতে আরবিতে এই কথা মানে ওয়াইশকি লে মারাদ, সে অসুস্থতার একটা শিকায়াত তার আছে, তার প্রবলেম আছে। এখানে শিকায়াত মানে আসলে ঠিক অভিযোগ না, প্রবলেম, প্রবলেমটা কি অসুস্থতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, এটাই ছিল তার শিকায়াত। আচ্ছা, এই দুটো হাদিসের মধ্যে কিভাবে ইমামের ইক্তেদা মুমিন অথবা মুক্তাদুনরা করবে সেটি এখানে তুলে ধরা হয়েছে এবং কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যে তাকবীর তিনি দিবেন, তারপরে তিনি রুকুতে যাবেন, তারপরে মুক্তাদিরা রুকু করবে, তিনি রুকু থেকে মাথা উঠাবেন, তারপরে মুক্তাদিরা রুকু থেকে মাথা উঠাবে, এভাবে। এরপরে তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মানে রুকু থেকে মাথা উঠিয়েই মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ বলে ফেলবে না, বরং যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে তারপরে মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। এরপরে সাজদার কথা আসছে, তিনি যখন সাজদা করবেন তারপর তোমরা সাজদা করো। আর সর্বশেষ বলা হয়েছে যে ইমাম সাহেব যদি বসে পড়েন তখন তোমরাও বসে পড়ো। আর আরেকটা কথা এসছে যে ইমামের সাথে তোমরা ইখতিলাফ করো না, ইমামের সাথে তোমরা বিভেদ করো না, অনৈক্য করো না, ইমামকে শুধু অনুসরণ করে যাও। ইমামের সাথে তাহলে ইখতিলাফটা কি হবে? কয়েক ধরনের ইখতিলাফ হতে পারে। একটা হচ্ছে যে ইমাম যা করছেন আপনি তখন তা করছেন না, ইমামের পরপর আপনি তা করছেন না, আপনি হয়তো তার আগে করে ফেলছেন অথবা অনেকক্ষণ দেরি করছেন। সাধারণত মসজিদে গেলে দেখা যায় বাচ্চা ছেলেরা দুষ্টামিটা বেশি করে, ইমাম সেজদা থেকে যখন উঠছেন তখন ওরা দুষ্টামি করে অনেকক্ষণ বসে থাকে, তারপর সেজদা যায়। আর অনেক সময় অনেক জাহেল লোকরাও সেটা হয়তো করে, অথবা কিছু লোক যারা ব্যবসা বাণিজ্যের কথা ভাবতে 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 তারা কিছুটা মানে অন্য মনস্ক হয়ে যায়, তারাও দেখা যাচ্ছে এরকম তাখির করে ফেলে এবং ইমামকে ধরতে পারে না, ইখতিলাফ করে ফেলে। এই তো এখানে তাহলে এটা একটা ইখতিলাফ হতে পারে। আরেকটা ইখতিলাফ হতে পারে, যেমন ইমাম ফরজ পড়ছেন আপনি তার পেছনে নফল পড়ছেন, অথবা ইমাম নফল পড়ছেন আপনি তার পেছনে ফরজ পড়ছেন, ইমাম ফরজ পড়ছেন আপনি তার পেছনে নফল পড়ছেন, এটা সহজ। আপনি এসে পড়ে এসছেন আবার ইমামের পেছনে আবার একটা করলেন, তখন আপনার ইমামের পেছনে সালাতটা নফল হয়ে গেল, তাই না? কিন্তু ইমাম নফল পড়ছেন আপনি ফরজ পড়ছেন, এটাও হতে পারে। যেমন আপনি দূর থেকে বাসা থেকে আস্তে আস্তে এশার নামাজ মিস হয়ে গেল রমজানে, ইমাম তারাবি পড়ছেন তার পেছনে আপনি ইক্তেদা করলেন ফরজের এশা, কারণ আপনার এশা পড়া হয়নি, আপনি তো এশা বাদ দিয়ে আর তারাবি শুরু করতে পারবেন না, তাই না? তো সুতরাং আপনাকে এশা আগে পড়তে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি ইমামের ইক্তেদা করেন তাহলে ইমাম হচ্ছে নফল আর আপনি হচ্ছেন ফরজ, এগুলো সবই হচ্ছে ইমামের সাথে ইখতিলাফ করা। এখন দেখা যাক ওলামারা কি বলেন এ ব্যাপারে। প্রথম হচ্ছে যে ইমামের সাথে যদি আপনি আগে আগে করে ইখতিলাফ করেন অথবা খুব তাখির করেন, বিলম্ব করেন, যে ইমাম সিজদা থেকে উঠছে তখন আপনি সিজদা যাচ্ছেন, তাহলে এটা জায়েজ নেই, সেটা তো আমরা আগের হাদিসগুলো আলোচনা থেকে জানলাম। আর ইয়ের যে তারতম্য, নিয়তের যে তারতম্যটা ইমামের সাথে করা হয় সে ব্যাপারে দুটো সুরাত। একটা সুরাত হচ্ছে ইমামের পেছনে, ইমাম যখন ফরজ পড়েন তার পেছনে নফল আদায়কারী নিয়তটা শুদ্ধ, এটা সর্বসম্মতিক্রমে, কারণ তার দলিল আছে যে সাহাবাদের মধ্যে বিশেষ করে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন, করে আমার নিজের কওমে সালাত পড়তেন। এখানে অবশ্য এটা হচ্ছে যে তিনি ইমামতি করতেন, এই হাদিসটা আমরা পরে বলি। কিন্তু আরো কিছু হাদিস পাওয়া যায় যে সাহাবাদের মধ্যে যারা নিজেদের কওমের ইমামতি করতেন তারপরে এসে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত ধরতেন, তাহলে প্রথম সালাতটাই হচ্ছে ফরজ আদায় হয়ে যাচ্ছে, দ্বিতীয় সালাতটা হচ্ছে নফল। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ তাদেরকে নিষেধ করেননি, প্রথমে ফরজটা আদায় করে তার পেছনে তারা নফল আদায় করছেন, তাহলে সেটা শুদ্ধ। এখানে কারো ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে যে ইমাম যদি মুতানাফফেল হন অর্থাৎ নফল আদায়কারী, তার পেছনে ফরজ আদায়কারীর সালাত শুদ্ধ কিনা। এখানে দেখা যাচ্ছে যে ইমাম মালিক এবং তার অনুসারী, ইমাম আবু হানিফা তার অনুসারী, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এর মানে অনুসারীদের প্রসিদ্ধ মত হচ্ছে যে এই সালাত শুদ্ধ নয়। অর্থাৎ অধিকাংশ জমহুর উলামাদের বক্তব্য হচ্ছে যে নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর সালাত শুদ্ধ নয়। তারা একটু আগে দুটো হাদিসের প্রথম হাদিসটা যেটা আবু হুরায়রার হাদিস, সেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুয়াইলাল ইমামু লিউতাম্মা বিহ, ইমামকে নির্ধারণ করা হয়েছে তাকে ইক্তেদা করার জন্য, ফালা তাখতালিফু আলাইহি, সুতরাং তোমরা তার সাথে বিভেদ করো না, অনৈক্য করো না, ভিন্ন রকম করো না। এই দলিল হচ্ছে তাদের দলিল যে এখানে ইমাম নফল পড়ছেন অথচ তার পেছনে ফরজ পড়া হচ্ছে, অতএব একটা বিভেদ হলো, এটা তাদের শক্তিশালী দলিল। আচ্ছা, আর ইমাম শাফিঈ, আউজাঈ, ইমাম তবারী সহ আরো অনেকে এবং ইমাম আহমদের দ্বিতীয় আরেকটি বর্ণনা আছে, তারা বলছেন যে না শুদ্ধ, ইমাম যদি নফল আদায়কারী হয় তার পেছনে ফরজ আদায়কারীর সালাতটা শুদ্ধ। এই মতটা গ্রহণ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইবনে কুদামা সহ আরো অনেক আলেম। তাদের দলিল হচ্ছে হাদিসে মুআজ, যেটা বুখারী এবং মুসলিমে এসেছে, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করতেন, এটা ছিল তার ফরজ, এরপরে তিনি গিয়ে তার কাউমের লোকদের ইমামতি করতেন, তখন তার জন্য হলো নফল যেটা তিনি ফরজটা আদায় করেছেন, এশা তো আর দুটো না, এশা কয়টা? একটাই। তখন কিন্তু তার কাউমের লোকেরা তখন সালাত আদায় করেনি, তারা ইমামতিতে পড়েছেন, এটা হচ্ছে তাদের দলিল। আচ্ছা, এখন প্রথমোক্ত যারা অধিকাংশ ওলামাদের কে তারা বলছেন যে ইখতিলাফটা তো আসলে দুটোই, ইমাম যদি ফরজ পড়েন আর আপনি যদি তার পেছনে নফল পড়েন সেটাও তো ইখতিলাফ, সেটা যদি জায়েজ হয় তাহলে ইমাম যদি নফল পড়েন আর আমি যদি বা আপনারা যদি ফরজ পড়েন তাহলে সেটাও তো ইখতিলাফ। প্রথম ইখতিলাফটা যদি জায়েজ হয় তাহলে দ্বিতীয় ইখতিলাফটা জায়েজ হবে কি হবে না কেন? এখানেও কিছু মানে দুই পক্ষেরই কথাবার্তা আছে, হয়তো ওনারা বলছেন যে না আমরা কুওয়াতের দিকে দেখছি, ফরজের পেছনে নফলের কুওয়াত কম, অতএব সেটা শুদ্ধ হতে পারে, কিন্তু নফলের পেছনে ফরজ কুওয়াতটা মানে নফলের পেছনে ফরজটা দাঁড়াতে পারবে না, কারণ নফল এখানে কিন্তু ইমাম নফল ইমামই দুর্বল এখানে, এইভাবে কথাবার্তা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলবো যে আসলে হাদিসের দৃষ্টিভঙ্গিতে বিশুদ্ধ হচ্ছে যে এই ইখতিলাফটা যখন সর্বসম্মতিক্রমে একটা সুরতে সবাই গণ্য করলেন এস্টিমেট করলেন তখন অন্য সুরতেও ইখতিলাফটা আসলে এটাকে ভ্যালিড করা যায়, আর বিশেষ করে যখন আমরা দলিলটা পেলাম হাদিসে মুআদ যেটা বুখারী এবং মুসলিম এসেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে আদায় করে নিজেদের কওমে গিয়ে ইমামতি করতেন, অতএব কম্পারিটিভ মানে আলোচনার পরে শক্তিশালী হচ্ছে এই যে ইমাম নফল পড়ুন আর ফরজি পড়ুন তার পেছনে মুক্তাদির ইক্তেদা করা জায়েজ। জি জি, এখানে যেগুলো আমরা ইখতিলাফের মানে বর্ণনাটা করছি সেটা আমরা কারো উপর ইম্পোজ করছি না, আমরা কম্পারেটিভ আলোচনা করছি, আপনারা যদি সাথে কনফিউজড হন সেখানে আমার বলবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে মাসালার মধ্যে এসছে, আপনারা লক্ষ্য করেছেন যে ইমাম যদি বসে পড়ে তখন হাদিসের বক্তব্য হচ্ছে মুক্তাদিরাও বসে পড়বে, এবং একটা হাদিসে তো এভাবে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশারা করলেন তোমরা বসে যাও, এখানে তারপরেও ইখতিলাফ হয়েছে যে যদি মুক্তাদিরা দাঁড়িয়ে থাকতে সক্ষম হয় এবং ইমাম যদি বসে পড়েন তাহলে কি তারপরেও মুক্তাদিরা বসে পড়বে? এখানে ইখতিলাফ আছে, দুটো অভিমত আছে। একদল ওলামাদের মতে, যাদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা এবং শাফেঈ এবং ইমাম মালিক, যে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম ইমাম যদি বসেও পড়ে তবুও তাকে দাঁড়িয়ে পড়তে হবে, দলিল হচ্ছে যে এটা রোকন দাঁড়িয়ে সালাত করা, ওয়াকুমু লিল্লাহি ক্বানিতিন। অতএব হাদিসে যদিও এসছে ইশারা দিয়েছেন আমরা কোরআন বেশি শক্তিশালী, তাআরুজের সময় কোরআন মেনে চলবে ইত্যাদি, এরকম আরো অনেক কিছু দলিল তাদের আছে। আর আরেকটা দলিল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন তখন তার পেছনে আবু বকর ওমর এরা দাঁড়িয়ে পড়েছেন, এরা দাঁড়িয়ে পড়েছেন, এটাও হাদিস মুত্তাফাক আলাই। আচ্ছা, আর আরেকটা অভিমত হচ্ছে ইমাম আহমদ সহ আর অনেক ওলামাদের, সেটা হচ্ছে তারা বলেছেন যে না আমরা একটা হাদিসকে কমপ্লিট বাতিল করে আরেকটা হাদিসকে মানে এভাবে আমল না করে আমরা চেষ্টা করব উভয়ের মধ্যে একটা সঙ্গতি বিধান করা সম্ভব কিনা। তিনি মাঝামাঝি একটা অবস্থানে মত প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যদি ইমাম এরকম হয় যে ইমাম দাঁড়িয়ে শুরু করেছেন কিন্তু অসুস্থতার কারণে প্রথম রাকাতের পরে অথবা প্রথম রাকাতেই একবার যে বসে আর উঠতে পারছেন না, বাকিটা তিনি দাঁড়িয়ে শুরু করেছেন কিন্তু এই যে বসলেন সেজদার জন্য আর উঠতে পারছেন না, বাকি সময়টা তিনি বসে, যদি এরকম হয় তাহলে তার পেছনে যারা দাঁড়িয়ে পড়তে সক্ষম, যেহেতু ইমাম শুরুতে দাঁড়িয়ে শুরু করেছেন অতএব তারা দাঁড়িয়ে শেষ করবে, আর যদি শুরুতে ইমাম অসুস্থ থাকার কারণে বসেই শুরু করেন তাহলে পেছনের মুক্তাদিরা সক্ষম হলেও দাঁড়িয়ে পড়বে না, তারা বসেই পড়বে। উনি দুদিকের হাদিসগুলোকে ইয়ে করার জন্য বলেছেন। আর আবু বকর এবং ওমরের যে কথাটা বলা হয়েছিল প্রথমোক্ত মতের অভিমতের প্রবক্তারা বলেছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে শুরু করেছিলেন, দাঁড়িয়ে শুরু করে পরে বাকিটা বসে শেষ করেছেন, এই জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা বাকি অংশ দাঁড়িয়েছিলেন, তারা বসেননি। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাও বুখারী মুসলিম এসেছে আপনারা দেখেছেন, সাহাবাদেরকে বসতে বললেন, কারণ তিনি স্টার্টই করেছেন বসে, সেখানে সবাই কিন্তু বসে গিয়েছেন। অতএব এই মতটা দলিলের দিক থেকে বেশি স্ট্রং। আবার যখন মানে কেউ যখন কোনো একটা মতকে আসলে প্রাধান্য দিতে চায়, তখন ওই মতের দলিলগুলো অনেক সময় যখন আপনি শুধু একের পর এক পড়েন যুক্তি, তখন তার কাছে সেটা শক্তিশালী মনে হবে। আমরা এখানে শুধুমাত্র হাদিসের দৃষ্টিভঙ্গিতে যে মতটা, যেহেতু ইবাদা, পিওর ইবাদা, শক্তিশালী, সেটি শুধু তুলে ধরছি। এই হাদিস থেকে বা দুটো হাদিস থেকে আমরা প্রথমত বুঝলাম যে সালাতের মধ্যে ইমামের ইত্তেবার করা আগের হাদিসে যেভাবে প্রমাণিত এটা ওয়াজিব, এবং ইমামের সাথে প্রতিযোগিতা করা বা তার আগে করা এটা জায়েজ নেই। দ্বিতীয়ত, ইমামের মুখালাফাত করা আমলের মধ্যে, নামাজের কাজের মধ্যে জায়েজ নাই। নিয়তের ব্যাপারটা আমরা বলেছি, নিয়তের ইখতিলাফটা এখানে অ্যাকসেপ্টেড। তৃতীয় হচ্ছে যে উত্তম হচ্ছে, সবচেয়ে উত্তম যেটা, ইমামের কাজটা হবে তার পরপর মুক্তাদির কাজটা হবে, মানে খুব দেরি করা যাবে না, খুব দেরিও করা যাবে না, আবার একদম সাথে সাথে, এমন মানে একজন দর্শক যদি দূরে থেকে দেখে যে কে আগে করছে বলাটা মুশকিল, এরকম ভাবেও করা যাবে না, বরং ইমাম করবেন তার পরপর দেরি না করে। চতুর্থত হচ্ছে, ইমাম যদি অক্ষম হওয়ার কারণে বসে সালাত শুরু করেন, আদায় করেন, তাহলে তার পেছনে মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে। দুটো হাদিস আমরা এখানে পেলাম, আবু হুরায়রা এবং আয়েশার হাদিস, এবং সেটা দুটোই বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে। আচ্ছা, ইমামকে ইমাম হিসাবে সেট করার যে অবজেক্টিভসটা শরীয়ত ফিক্স করেছে, সেটা হচ্ছে ইমামকে অনুসরণ করা এবং ইমামের ইক্তেদা করা। এটার থেকে আসলে মুসলমানদের জীবনে যাতে সেটা মানে আরো বেশি এক্সপ্যান্ডেড হয়, এই ডিরেকশনটা, এই গাইডেন্সটা কিংবা এই বিষয়টা, সেটার একটা সুন্দর প্র্যাকটিস কিন্তু এখানে আছে। মুসলমানরাও, মুসলমানদের লিডার হচ্ছে যারা বিশেষ করে শরিয়া বিশেষজ্ঞ, এবং তারা মুসলমানদের সামাজিক, সোশ্যাল, পলিটিক্যাল সব লাইফে তারা ডিরেকশন দিবেন, মুসলমানরা তাদেরকে মেনে চলবে, এটা একটা দিক, মেনে চলার একটা প্রবণতা সৃষ্টি হওয়া। সুতরাং সেই দৃষ্টেই এখানে এখানে উল্লেখ করা হয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। আর মুসলিমের হাদিসে কিতাবুল ইমারার মধ্যেও এসছে কিন্তু, মেনে চলার বা তাআত বা ইতাআত যেটা, আনুগত্যের বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্যের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আল্লাহ এবং তার রাসূলকে, এবং আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতে যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং যে সমস্ত স্কলাররা তোমাদেরকে শেখাচ্ছেন, তালিম দিচ্ছেন, তাদেরকে তোমরা অনুসরণ করো। মুসলমানদের জীবনে অনুসরণটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা পাই সেখানে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পেছনে ইশারা করেছেন, অতএব সালাতের মধ্যে ইশারা করাটা জায়েজ, এতে সালাত ভঙ্গ হবে না। অনেক সময় ইমামের যদি ওজুট উঠে যায়, তিনি আরেকজনকে আগায় দিতে পারেন অথবা ইশারা করতে পারেন কি যে আসবে, হ্যাঁ এভাবে হতে পারে। আর অনেক সময় যারা আমাদের সেজদার স্থান মানিয়ে সামনে দিয়ে যেতে চায়, তখন তাকে বাধা দিতে পারে, এইভাবে হাত এগিয়ে উঁচিয়ে বাধা দিতে পারে। আমাদের অনেকেই ধারণা এই সমস্ত কারণে সালাত ভঙ্গ হয়ে যাবে, কিন্তু হাদিস সেটা বলছে না। সালাতের প্রয়োজনে যে ইশারাগুলো, যে মুভমেন্টটা হয়, তাতে সালাত ভঙ্গ হয় না। সালাতে অনেক মুভমেন্ট আছে, আমি যখন রুকু করি সেটা একটা মুভমেন্ট, যখন সেজদা করি, সেজদা থেকে উঠি, সেগুলো মুভমেন্ট, যখন দ্বিতীয় রাকাত শেষে উঠি, সেগুলো মুভমেন্ট। অর্থাৎ মুভমেন্টটা যদি রিকগনাইজড হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এবং কাজ দিয়ে, তাহলে সেটা ভ্যালিড, সেটা আমল করা যাবে। হ্যাঁ, যেমন পেছনের সফে কেউ দাঁড়িয়ে আছে, সামনের সফে একটা একজনের হয়তো জুটে উঠে যাওয়ার কারণে অথবা যে কোনো কারণে চলে গেলেন, অথবা একটা ছেলে দাঁড়িয়ে ছিল, বাচ্চা ছেলে, সে বুঝে নাই, যে কোনো কারণে বাচ্চা ছেলে সেটা করতে পারে, চলে যায়, তখন ওই গ্যাপটা আপনি পূরণ করতে পারবেন হেঁটে গিয়ে। আমাদের অনেকে ধারণা করে এইভাবে হাঁটলেও সালাত নষ্ট হয়েছে, আসলে হবে না। এরপরের হাদিস হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা হাদাথানি আল বারা ইবনু আযিব ওয়া হুয়া গায়রু কাযুব ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বাল সামিআ আল্লাহু লিমান হামিদাহ لم يحن احد منا ظهره حتى يقع رسول الله صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده رواه البخاري ومسلم এই হাদিস আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তিনি বলছেন আমাকে বারা ইবনে আযিব বলেছেন তার পক্ষ থেকে তিনি একটা তাজকিয়া দিয়েছেন বারা ইবনে আযিবকে সেটা হচ্ছে ওহুয়া গায়রু কাযুব তিনি মিথ্যাবাদী নন এটা এক ধরনের তাজকিয়া তবে তিনি কে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ হয়েছে তারপরে এখানে দেখা যাচ্ছে যে তিনি আসলে একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ তিনি বলছেন তাকে বারা ইবনে আযিব বলছেন তাইলে যিনি প্রথম রেওয়ায়েত করছেন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ তিনি সাহাবী তাইলে তিনি যার থেকে বলছেন তিনিও সাহাবী বারা ইবনে আযিব কিন্তু অন্যান্য রাবী যারা বর্ণনাকারী আছেন যখন তাদেরকে বলা হয় তিনি মিথ্যাবাদী নন এটা কি ধরনের মানে প্রশংসা সেটা নিয়ে অনেক ইখতিলাফ আছে সাহাবাদের ক্ষেত্রে আমরা সেটা ধরছি না কারণ সাহাবাদের ক্ষেত্রে তাদের আদালতটা সোহবত যাদের জীবনের শেষ দিন পর্যন্ত সাবেত হয়েছে সোহবত মানে কি সাহাবা হওয়া যেই সাহাবার ব্যাপারে উম্মার স্কলাররা একমত যিনি সাহাবা হিসেবে ইন্তেকাল করেছেন তার আদালতের ব্যাপারে মানে সেটার দ্বারা তার আদালতটা সাব্যস্ত হয়েছে তিনি আদল ছিলেন তিনি সত্যবাদী ছিলেন সঠিক ছিলেন তিনি বলছেন বারা ইবনে আযিব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম বলবে সামিআ আল্লাহু লিমান হামিদা অথবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের একটা ডেসক্রিপশন তিনি যখন বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা তখন আমাদের কোন কোন ব্যক্তির মানে রুকু থেকে উঠে মাথা পিঠ সোজা করার আগেই তার মানে কি অর্থাৎ তিনি উঠে দাঁড়িয়েছেন আমরাও এখনো ভালো করে উঠে দাঁড়াইনি এই অবস্থায় তিনি সেজদায় চলে যেতেন তারপরে আমরা সেজদায় যেতাম তাহলে দুটো জিনিস আমরা জানলাম একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে ওঠার আগে আমরা কে উঠিনি আমরা উঠছি যেহেতু তিনি আরো আগে উঠেছেন উঠে সোজা হয়ে তারপর তিনি সেজদায় যাচ্ছেন আমরা তখন উঠলাম উঠে তারপর ওনার সেজদার সাথে আমরা মানে সেজদার পরে আমরা সেজদা করলাম এই যেখানে যেটা বলেছে সুম্মা নাকাউ সুজুদান বাদাহু তারপরে আমরা সেজদায় গেলাম বাদাহু তারপরে এই কথাটা এখানে বলা হয়েছে বুখারী এবং মুসলিমের হাদিস এখানে এই হাদিসটিতে মূলত বর্ণনা করা হয়েছে সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতেন সালাতের মধ্যে রুকু এবং সেজদার ক্ষেত্রে সেটি এখানে তুলে ধরা হয়েছে এবং এটা বলা হয়েছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে করতেন না বরং তার পরপর করতেন আরেকটি জিনিস বোঝা গেল যে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা তার সাহাবারা যেটা করেছেন রাসূল সেটাকে রিকগনিশন দিয়েছেন রাসূল সেটাকে গ্রহণ করেছেন বলেই তিনি শুধরান নাই যদি শুধরাতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ সেখানে কোনো ভুল হয়েছে অতএব এটাই হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন এরপরে হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা আম্মানাল ইমামু ফাআমিনু فانه من وافق تامينه تامين الملائكه غفر له ما تقدم من ذنبه ছোট হাদিস رواه البخاري ومسلم বুখারীতে আছে 780 এবং মুসলিমে 410 এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো কারণ যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায় তার মানে হচ্ছে মানে সবার সাথে ফেরেশতারাও আমিন বলে অতএব সেই ফেরেশতাদের বলার সাথে যদি আমাদের বলাটা মিলে যায় তাহলে তার সমস্ত গোনা আমাদের সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে। এই হাদিসে দ্বারা বোঝা যাচ্ছে যে ফাতিহাতুল কিতাব, সুরাতুল ফাতিহা যেটা, সেটি একটি বড় দোয়া, বরং সবচেয়ে উত্তম দোয়া। সেজন্য আমিন বলার এই বিধানটা দেয়া হয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছে এবং নিজেও এই ডিরেকশনটা দিয়েছেন, ইমাম আমিন বললে সবাই মিলে যেন আমিন বলে। তাহলে সুরা ফাতিহা একটা চমৎকার দোয়া, এই জন্যই ইমাম মামুম কিংবা এককভাবে যারাই সুরা ফাতিহা বলে শেষ করবে তাদের জন্য আমিন বলাটাই হচ্ছে মাশরু, আমিন বলাটা সুন্নাহ। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে ইমাম যখন আমিন বলে তখন তারপরে তোমরা আমিন বলবে, এই আমলের মধ্যে একটু কমতি আছে আমাদের অনেকের, আমরা ইমামের আগে বলে ফেলি। আমি ওই যে আমিন ভাইদের ওখানে দেখলাম যে ওরা খুব অ্যালার্ট, যে ওই মসজিদটা, একটা মসজিদে নামাজ পড়েছিলাম আমি, যে সেখানে ইমাম বলার আগ পর্যন্ত তারা বলে না, ইমাম যখন আমিন বলা শুরু করেছেন তখন বলে। এ হাদিসে কিন্তু মানে সেটা বোঝা যাচ্ছে, তবে যদি মুক্তাদিরা আগে বলে ফেলে, এখানে কিন্তু ওই যে ইখতিলাফটা আমরা বললাম, মুক্তাদিরা যদি ইমামের সাথে ইখতিলাফ করে সেটা যদি রুকুনের মধ্যে করে তখন সালাত বাতিল হওয়ার প্রশ্ন আসে, কিন্তু আমিন বলার মধ্যে যদি মুক্তাদিরা আগে বলে ফেলে তাহলে কিন্তু সালাত বাতিল হচ্ছে না, কারণ আমিন বলাটা এটা সালাতের রুকুন নয়। তারপরেও হাদিস থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইমাম সবার আগে আমিন বলবে, তার সাথে সাথে অথবা তার পরপর মুক্তাদিরা আমিন বলবে। আচ্ছা, এখানে কিছু ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, যেমন ইমাম মালিক একটা বর্ণনায় তিনি বলেন যে না, ইমাম আমিন বলবে না, ইমাম আল-আদ-দলিল পর্যন্ত বলবে আর মুক্তাদিরা আমিন বলবে। আর তিনি বললেন যে ফাইদা আম্মানা, তাহলে এই যে হাদিসটা বললো ইমাম যখন আমিন বলে এর অর্থটা কি? উনি বলছেন যে এর অর্থ হচ্ছে যে ইমাম যখন আমিন বলার স্থানে পৌঁছে, অর্থাৎ যখন আমিন বলার সময় হয়, ইমাম যখন সেই সময়ে পৌঁছে অর্থাৎ আল্লাহ দোয়া বলে শেষ করে তখন মুক্তাদিরা আমিন বলবে। এই হাদিসটাকে তিনি অথবা তার অনুসারীরা এভাবে তাবিল করেছেন, তবে অধিকাংশের মতে আমিন বলাটা মুস্তাহাব। কেউ কেউ বলেছেন আসতে বলবে, তবে সহি হাদিস থেকে যে ডিরেকশনটা আমরা পাই, এখানে যদিও জোরে বলার কথা স্পষ্ট বলা হয়নি, তবে আবু দাউদের কিছু রেওয়ায়েতে আছে জোরে আমিন বলার কথা। জাহেরি ওলামাদের মতে প্রত্যেক মুসল্লির উপর এই হাদিসের আলোকে আমিন বলাটা ওয়াজিব, তারা বলছেন আমিন বলাটা ওয়াজিব, তবে অধিকাংশ ওলামাদের মতে আমিন বলাটা ইস্তেহবাব, ইমাম শাফেঈ, ইমাম আহমদ সহ আরো অনেকের মতে। আচ্ছা, এই হাদিস থেকে আমরা কয়েকটা ইনফরমেশন পাই, যদি অধিকাংশ কথা এসে গেছে। এক নম্বর হচ্ছে ইমাম, মুক্তাদি এবং এককভাবে যারা পড়ছেন, পুরুষ অথবা নারী, সকলের জন্যই আমিন বলাটা মাশরু, শতসিদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলার ডিরেকশন আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে যখন মুসল্লিরা দোয়া করে, সেটা সূরা ফাতিহার এই তেলাওয়াতের মাধ্যমে হোক অথবা অন্য, তখন ফেরেশতারা তাদের সাথে সাথে আমিন বলেন। এখানে আরেকটা হাদিস আছে এ প্রসঙ্গে, সেটাও বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালাঈকাতু ফিস সামাঈ আমিন ফাওয়াফাকা আহাদুহুম আল আখার গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেটা এই হাদিসে এসেছে, যখন তোমাদের কেউ আমিন বলে এবং ফেরেশতারাও আসমানে কিন্তু মানুষের দোয়ার সাথে সাথে আমিন বলে, এবং এই দুটো আমিন যখন একসাথ হয়ে যায় তখন যিনি দোয়া করছেন মানুষের মধ্য থেকে তার পূর্বপরের সমস্ত গোনা মাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমিন বলাটা, এটার বিশাল একটা ফজিলত আছে। আমিন বলার কারণে আমিনের অর্থটা কি? আমিনের অর্থ হচ্ছে হে আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করো, আমিন মানে কবুল করো। তো প্রথম হচ্ছে যে আমিন বলার মাধ্যমেও কিন্তু দোয়া কবুল হওয়ার একটা, এটা একটা সবব। আর দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের সাথে যখন মুওয়াফাকাত হয়ে যায়, একই সময়ে দুটো হয়, তখন সেটা দোয়া কবুল হওয়ার আরো বেশি কাছাকাছি। অতএব আমিনের ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই, আমিন বলার কারণে দোয়া কবুল হয়, গোনাহ মাফ হয়। অধিকাংশ ওলামাদের মতে সেটা কোন ধরনের গোনাহ, যে গুনার কথা বলা হয়েছে সে সগিরা গুনা, কারণ কবিরা গুনার জন্য তওবা শর্ত। আচ্ছা, যারা দোয়া করছেন এবং যারা আমিন বলছেন তাদের সচেতনতা জরুরি। সচেতন মানে কি? একাগ্রতা। আপনি যে দোয়া করছেন, কি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে সেটা অনুধাবন করা, বোঝা আমি আল্লাহর কাছে কি চাচ্ছি। হাদিরুল জেহেন থাকা, হাদিরুল কলব অর্থাৎ উপস্থিত থাকা অন্তকরণ সহ। অনেক সময় আমরা মন্ত্রের মতো দোয়া পড়ে যাই, জানি না কি চাচ্ছি, তাই না? বিশেষ করে আরবি দোয়া যারা পড়ে যায় আরবি অর্থটা জানে না। আর অন্যান্য ইমাম সাহেব অথবা কোন লোক যদি দোয়া করে যান আর অন্যরা সাথে আমিন আমিন বলেন, অথচ তিনিও জানেন না কিসের জন্য আমি আমিন বলছি। ইমাম সাহেব হয়তো বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো যে অন্যরা সবাই আমিন বলছে। সেটা অবশ্য খারাপ না যে তার মা বাবার জন্য আমরা দোয়া করলাম, কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে আসলে দোয়া যেহেতু চাওয়া আল্লাহর কাছে, আমরা কি চাচ্ছি এটা কিন্তু একটু জানাটা ভালো। এটাই হচ্ছে হুদুরুজ। আপনি জানা না থাকলে আপনি বুঝতেই পারছেন না কি চাচ্ছেন। আমিন বললেন ঠিক আছে, কিন্তু এই যদি জানা থাকে এবং কি চাচ্ছেন তাহলে আপনার একাগ্রতা বেশি সৃষ্টি হয়, ইসরার আলা দোয়া সৃষ্টি হয়, তারপরে রাগবাত সৃষ্টি হয়, এবং আমিন বলার কারণে আপনার মধ্যে যে ইলহাহ ফি দোয়া অর্থাৎ আমার দোয়াটা কবুল করুন আল্লাহ, এই যে একান্ত আগ্রহ সেটা চলে আসে এবং তার কারণে দোয়াটা বেশি কবুল হয়। আপনারা দেখেন একজন লোক মানে যদি দশজন লোক আপনার কাছে চায়, এটা একটা সার্ভে করার ব্যাপার। একজন ধমক দিয়ে চাইলো, আরেকজন এমনি চাইলো কোনো গুরুত্ব নাই, আরেকজন একটু সৌজন্যতার সাথে চাইলো, আরেকজন একান্ত মনে চাইলো, আরেকজন খুব রেসপেক্টফুলি খুব নরম হয়ে বিনয়ের সাথে আপনার কাছে চাইলো, দেখা যাবে যে তাদের প্রত্যেকের প্রাপ্তি আপনার কাছ থেকে সমান হবে না। আচ্ছা, ইমাম বুখারী কিন্তু তিনি এই হাদিসটা যখন নিয়ে এসেছেন, এই হাদিসটা দিয়ে তিনি দলিল গ্রহণ করেছেন যে মুক্তাদিরা ইমা আমিন বলবে জোরে। ইমাম বুখারী হাদিসের সবচেয়ে বড় স্কলার, তিনি যখন কোনো হাদিস থেকে ইস্তেমবাত করেন সেটা খুবই শক্তিশালী ইস্তেমবাত, যে ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, হে মুক্তাদি তোমরাও আমিন বলো, তোমরাও আমিন বলো। ইমাম বুখারি বলছেন যে এটা জোরে বলাটাই বোঝা যায়। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা বিষয়ও বোঝা যায় যে সবকিছু ফেরেশতাদের অনেক বর্ণনা আমাদের কাছে এসছে, তাদের দোয়ার ধরন, তাদের আখলাকের ধরন, তারা ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যা নির্দেশিত হন তা তারা করেন ইত্যাদি, তাদের খুদু খুশু তাদের ইত্যাদি। এখন এই হাদিসে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের সাথে যদি আমাদের আমিন বলাটা মিলে যায় তাহলে বিশাল একটা সওয়াবের ফজিলতের কথা এসছে, আমরা এখান থেকে ইস্তেমবাত করতে পারি, এটা এক্সট্রাক্ট করতে পারি, বুঝতে পারি যে এভাবে অন্যান্য যে সমস্ত ডেসক্রিপশন গুলো আছে তাদের আখলাকে, তাদের আমলের যে আমলগুলো আমরাও করে থাকি সেটার সাথে যদি মিল হয় তাহলেও তার একটা বিশেষ ফজিলত থাকবে। এরপরের হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালিউখফফ ফাইন্না ফীহিম আদ-দাঈফা ওয়াস-সাকীমা ওয়াদাল হাজাহ ওয়াইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফায়ুতাউউল মা শাআ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করে, মানুষের সাথে সালাত আদায় করে, তখন সেই জন্য তাকফিফ করে, অর্থাৎ অল্প ছোট্ট কেরাত দিয়ে পড়ে, লম্বা কেরাত দিয়ে যেন না পড়ে, কারণ তাদের মধ্যে আছে কিছু দুর্বল লোক, কিছু অসুস্থ লোক, কিছু হাজাতওয়ালা লোক যাদের হয়তো একটু তাড়া আছে, একটু বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ এই ধরনের লোকরা তাদের মধ্যে থাকে। সুতরাং যখন তোমাদের কেউ মানুষের সাথে পড়বে তারা তাকফিফ করবে, অর্থাৎ অল্প কেরাত দিয়ে সংক্ষিপ্ত করবে, আর যখন সে নিজের জন্য পড়বে তখন সে যেন তাতউইল করে, অর্থাৎ এটাকে যত লম্বা ইচ্ছা ততটা করে, কোনো অসুবিধা নেই। عن ابي مسعود الانصاري البدري رضي الله عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال اني لا اتاخر عن صلاه الصبح من اجل فلان مما يطيل بنا قال فما رايت النبي صلى الله عليه وسلم قدب في موعظه قط
أشد مما غضب يومئذ فقال يا أيها الناس إن منكم منفرين فأيكم أما الناس فليوجز فإن من ورائه الكبيرة والصغيرة وذا الحاجة رواه البخاري ومسلم
أجر حديث سيم بكتبه يكن يكتب بشي بلا হয়েছে أبو مسعود الأنصاري البدري رضي الله تعالى عنه بدر جد أنكشن করেছিলেন তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অমুক ব্যক্তির কারণে সকালের ফজর সালাত থেকে মানে যেতে দেরি করি কারণ সে অনেক বেশি লম্বা করে অনেক লম্বা কেরাত পড়ে যার কারণে আমার আমি এতক্ষণ থাকতে পারি না আমার কষ্ট হয় অথবা দাঁড়াতে পারি না ফলে আমি শুধু গিয়ে জামাতটা ধরি এবং এই যে তাখির করি শুধু ওই ব্যক্তির কারণে তিনি বলেন আবু মাসউদ বলেন বলেন যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বক্তৃতা দিতে গিয়ে কোনো কথা বলতে গিয়ে এই যে কথাটা তিনি পরে বলছেন ইয়া ইউহান্নাস এ মানুষেরা এ কথা বলি এ কথা বলতে গিয়ে তিনি যতটা রাগান্বিত হয়েছেন প্রধান্বিত হয়েছেন এতটা ক্রোধান্বিত হতে আমি কখনো তাকে দেখি নাই তিনি কি বললেন ক্রোধান্বিত হয়ে তিনি বললেন হে মানুষেরা তোমাদের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছে যারা মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে মানুষের মধ্যে নফরত সৃষ্টি করে ভালো কাজের আকর্ষণ যাতে মানুষ হারিয়ে ফেলে ভালো কাজের প্রতি মানুষের একটা অনাকর্ষণ সৃষ্টিকারী তোমাদের মধ্যে রয়েছে ফাইয়ুকুম অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি মানুষের যে মানুষের মধ্যে অনেক টাইপের লোকরা রয়েছে তাদের ইমামতি করে সে যেন সংক্ষিপ্ত করে ফালিউজেস সে যেন সংক্ষিপ্ত করে ফাইন্নামে ওয়ারাইহিল কাবীর ওয়াসাগীর কেমন তার পেছনে আছে বয়বৃদ্ধ লোকেরা তার পেছনে আছে ছোট বালকেরা শিশুরা এবং তার পেছনে আছে বিভিন্ন হাজাতওয়ালা লোকেরা অর্থাৎ যাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট আছে সমস্যা আছে তাড়াহুড়ো আছে ইত্যাদি এই ধরনের লোকেরা ইমাম বুখারী হাদিসটি এনেছেন 7159 নম্বর হাদিস এবং ইমাম মুসলিম 466 এই হাদিস দুটোর মধ্যে আসলে যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হচ্ছে ইসলাম আসলে মানুষের মানুষের উপর সহজতা আরোপ করতে চায় সে বিষয়টা কঠিন করে ফেলতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যারা শিকায়ত নিয়ে এসেছিল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দেন নাই এ কথাও বলেন নাই তোমাদের অন্তরে আসলে খারাপ কুরআন তেলাওয়াত ভাল লাগে না নামাজ দিয়ে ওখান করতে ভাল লাগে না এটা কিন্তু বলেন নাই বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তিনি সবসময় মানুষের সহজ ব্যাপারটাই দেখেছেন এই যে রুখসাত এতগুলো রুখসাত শরীয়ার মধ্যে এসছে এই রুখসাতগুলো মানুষের জন্য সহজতা আরোপের জন্য এসছে কাঠিন্য কঠোরতা বিরোপের জন্য এসছে যখনই কোনো কঠোরতার মুখোমুখি মানুষ হয় ইসলাম সেখানেই আমাদের জন্য সহজ করে দিয়েছে অনেক হালালকে অনেক হারামকে হালাল করেছে অনেক যেমন সালাতকে অনেক অবস্থায় আমাদের জরাকাতওয়ালা সালাতগুলোকে দুরাকাত করে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর অনেক সিয়ামের রুখসাত তারপরে জামায়ের রুখসাত জামা বাইনা সালাতাইন ইত্যাদি আরো নানা ধরনের রুখসাত কিন্তু তাইসিরের জন্য আরাদ আল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ চান যাতে খুব ইজিলি আমরা বা মানে বান্দারা তোমরা লাইফ লিড করতে পারো এই জন্য এটা চান তোমাদের জন্য কঠিন কোনো কিছু আরোপ করতে চান না এই জন্য একটা কায়দার কথা আমি এর আগেও বলেছিলাম মানে শরিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে ইদা দাক আল আমরু ফাত্তাসা ওয়া ইদা তাসা দাক যখন কোনো বিষয় কঠিন হয়ে যায় সংকীর্ণ হয়ে আসে তখন শরিয়াতের রুলিংসটা এক্সপান্ডেড হয়ে যায় সহজ হয়ে যায় যাতে সে কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে আবার যখন তার সিচুয়েশনটা ইজি হয়ে যায় আগের মতো সহজ হয়ে যায় আগের অবস্থায় ফিরে যায় এক্সপান্ডেড হয়ে যায় তখন নির্দেশটা সে আগের ছোট্ট জায়গায় ফিরে আসে এটা শরীয়তের সর্বক্ষেত্রেই তো সুতরাং এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে ব্লেম করেন নাই বরং ইমামকে বলেছেন নির্দেশ দিয়েছেন না তোমার খেয়াল করা উচিত যখন দেখবে যে এই সমস্ত লোকরা তোমার মুসাল্লি তখন তাদের অবশ্যই তাদের জন্য সহনশীল পর্যায়ে কেরাতটা তুমি পাঠ করবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খুব লম্বা কেরাত পড়তেন ইভেন মাগরিবেও অনেক লম্বা কেরাত পড়তেন যেটা আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাত সালাতের যে সিফাতটা এসেছে নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ যে বইটা লিখেছেন ওখানে দেখবেন যে অনেক লম্বা কেরাত তিনি যেমন কোনো কোনো সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিয়ে শুরু করলেন এর মধ্যে এক সাহাবী তিনি বাকিরে গেলেন, বাথরুমে ঢুকলেন, ওযু করলেন, তারপরে আইসা নামাজে ঢুকলেন, এরপরেও প্রথম রাকাত পেয়ে গেলেন, এত লম্বা কেরাত পড়েছেন। তাহলে এখন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই হাদিস দুটোর সাথে ওর একটা তাআরুদ বা কন্ট্রাডিকশন হয়তো আছে, আসলে কন্ট্রাডিকশন নেই। এর মানে হচ্ছে যে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার মুসল্লি কারা, মুক্তাদি কারা, তাদের মানে হাদিসের উদ্দেশ্য হচ্ছে সেটাই বলা, এমন নয় যে সর্বাবস্থা তুমি ঝরে করবা, সেটা হাদিসের উদ্দেশ্য সেটা বলা যে মুসল্লিদের মধ্যে এরকম হাজাতওয়ালা লোকরা বা প্রবলেম যাদের আছে তাদের যদি তারা যদি থাকে তাহলে তাদের প্রবলেমের রেয়ায়াত করা এটা ইমামের উপর ফরজ, ইমামের কর্তব্য, কর্তব্য। এই জন্যই রাসূলুল্লাহ কিন্তু রেগে গিয়েছেন, নাহলে তো উনি স্বাভাবিক একটা মুস্তাহাব জিনিসের জন্য রেগে যাওয়ার কথা না। এবং তিনি কোন কোন হাদিসে এসেছে মুআজ, সেই ব্যক্তি ছিল কে? মুআজ। এবং মুআজকে তিনি একটু বকাঝকাও করলেন, আফাতানুন আনতা ইয়া মুআজ, হাদিসে এভাবে এসেছে, হে মুআজ তুমি কি ফিতনা তৈরি করতে চাও, তাই না? কোন কোন সাহাবি, আরেকটা রেওয়ায়েত এসেছে এক সাহাবি এসে নামাজ ছেড়ে চলে গেছে, নামাজ ছেড়ে চলে গেছে, এত লম্বা কেরাত আমি সম্ভব না, এফোর্ড করতে পারছি না, এই জন্য এগুলো নিয়ে ফিতনা হয়। তাহলে আরেকটা জিনিস, যেমন ধর্মীয় বিষয় এটা ভাবাবেগের বিষয় না, এটা একদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ সেটা যেমন বাস্তবায়নের বিষয়টা আছে, ঠিক তেমনি মানুষের অবস্থা পরিবেশ সেটাও রেয়ায়াত করারও বিষয় আছে। সব মিলিয়ে আমাদেরকে একটা ব্যালেন্স করতে হবে, যাতে আল্লাহর নির্দেশটা, অর্ডারটা, আল্লাহ এবং রাসূলের কোনো অর্ডার এটা যেমন ভায়োলেটেড না হয়, ঠিক তেমনি মানুষের জন্য ধর্মের নামে বা ধর্মীয় মুস্তাহাব বা অন্য কিছুর নামে আমরা জোর করে আমার আবেগকে কাজে লাগিয়ে কিছু চাপিয়ে না দিই এবং সেটা কি ধর্মের মূল রূপ হিসাবে চিহ্নিত না করি, তা না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে কথা বলতেন না, আফাত্তানু আনতা মুআজ ইবনু জাবাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী ছিলেন, ইয়ামানে তাকে পাঠানো হয়েছিল, এরকম একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে কথা বলার কথা না, তুমি কি ফিতনাবাজ, তুমি কি ফিতনা তৈরি করতে চাচ্ছ? এর অর্থ হচ্ছে যে না, আমাদের সবটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। তাহলে এই হাদিস দুটো থেকে আমরা বুঝলাম যে জামাতের সাথে সালাতের ক্ষেত্রে তাকফিফ করাটা এটা ওয়াজিব, তাকফিফ করাটা ওয়াজিব সাধারণত আর কি, এটা একটা জেনারেল অর্ডার। আর দ্বিতীয়ত হলো যদি এককভাবে কেউ সালাত আদায় করতে চান তাহলে যত ইচ্ছা লম্বা করবেন, যত ইচ্ছা লম্বা করবেন, মধ্যম পড়বেন অথবা ছোট পড়েন তাতে কোনো অসুবিধা নেই, তবে যত লম্বা করবেন ততই তো সওয়াব। আর আরেকটা জিনিস আমরা এখানে পাই, যারা এভাবে মুসল্লিদের জন্য মানে কিরাত লম্বা করে মুসল্লিদের কষ্টের কারণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি খুশি হননি, বরং তিনি এটাকে ফিতনার কাজ বলে মনে করেছেন, যেটি ওই যে আমি যে কথাটা বলেছি ওই হাদিস থেকে এসছে। তৃতীয় হচ্ছে যে যারা আসহাবুল হাজাত অর্থাৎ বিভিন্ন হাজাত, যেমন বিশেষ করে এই জিনিসগুলো কখন হয়, একটা প্রতিষ্ঠানে সালাত হচ্ছে জোহরের সালাত, একটা স্কুলে অথবা মাদ্রাসায় অথবা ইউনিভার্সিটিতে অথবা বাজারের কোনো মসজিদে মাগরিব হচ্ছে বা যে কোনো ওয়াক্ত সালাতই আপনি ধরেন না কেন, সে সমস্ত ক্ষেত্রে এগুলো বেশি প্রয়োজন হয়, কারণ বাজারের মধ্যে নানা ধরনের লোক, কেউ আছে পেশেন্ট, কেউ আছে বাজার করতে এসছে, কারো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, অতএব আপনি সেখানে সংক্ষিপ্ত করবেন। প্রতিষ্ঠানে কারো হয়তো ক্লাস আছে, কারো ছুটি হয়ে গেছে চলে যাবে, ইত্যাদি নানা ধরনের বিষয় আছে, এই সমস্ত জায়গাতে সাধারণত ইজাজ করাটা ভালো। অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে আপনার মুসল্লি কারা, সেটা যদি পাড়ার মধ্যে হয়, এখানে হয়, ওখানে সবখানেই আমরা সেটা খেয়াল করবো। আর যদি এমন হয় যে না আমার মুসল্লিরা রেডি, তারা লম্বা কেরাত চায় এবং লম্বা কেরাতে তারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সেখানে লম্বা কেরাত কিন্তু কোনো সমস্যা নেই। বাবু সিফাতে সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনার পরিচ্ছেদ। عن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كبر في الصلاه سكت هنيهه قبل ان يقرا فقلت يا رسول الله بابي انت وامي ارايت سكوتك بين التكبير والقراءه ما تقول قال اقول اللهم باعد بيني وبين خطاياي ك كما باعدت بيني كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد رواه البخاري ومسلم এই পরিচ্ছেদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিফাতের বর্ণনা সালাতের সিফাতের বর্ণনা অর্থাৎ কিভাবে তিনি সালাত আদায় করতেন কাইফা কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ মুসলমানদের জীবনে সবচেয়ে রেগুলারলি সবচেয়ে বেশি যে ইবাদতটি পালন করতে সেটি হচ্ছে সালাত মানে এমন কোন দিন আমাদের যায় না যেখানে পাঁচ ওয়াক্ত সালাতের কোন একটা সালাত থেকে আমাদেরকে রিলিফ দেওয়া হয়েছে তাই না পাঁচ ওয়াক্ত সালাত করতেই হবে এবং বুখারীর বর্ণনায় মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি এসেছে একটা কমন হাদিস আপনারা জানেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো এত কমন ডিরেকশনের পরেও আসলে মানে সালাতের মধ্যে কত বিভেদ আমাদের তাই না এবং এটাকে বলা হয় মিম্মা ইয়াউম্মু বিহিল বালুয়া অথবা তাউম্মু বিহিল বালুয়া সালাতটা হচ্ছে মিম্মা তাউম্মু বিহিল বালুয়া অর্থাৎ খুব কমনলি মানুষের জীবনে ঘটে এরকম একটা বিষয় একজন মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত এবং এর অতিরিক্ত সুন্নাত মোস্তাহাব রাতের সালাত আদায়ের পরে মানে আর কোন কমন কাজ আমাদের নেই যতটা আছে তো সুতরাং এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতটা কেমন ছিল এটা উদ্ধার করা কিন্তু কঠিন কোনো ব্যাপার ছিল না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা একটা বিভেদের মধ্যে বিভক্তির মধ্যে পড়ে গিয়েছি কারণ সালাতটা যেন তেন আকার ভাবে আদায় করার করতে আমরা অভ্যস্ত বহু লোক দেখবেন বহু লোক ইনক্লুডিং সাম উলামা তারা ইভেন দেখবেন সালাতের অনেক গুরুত্বপূর্ণ মাসালা জানেন না তার মানে হচ্ছে জানার প্রয়োজন বোধ করেন না আসলে একজন সাধারণ মুসলিম ফদলান আনিল উলামা শুধু উলামা নন একজন সাধারণ মুসলিমের জন্য সালাতের গুরুত্বপূর্ণ আহকাম আরকান ওয়াজিবাত মুস্তাহাব্বাত মুবতিলাত এগুলো সবগুলো জানাটা অপরিহার্য কারণ সালাতটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিম নর এবং নারীর উপর ফরজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই যে নির্দেশ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এটি কোন নির্দিষ্ট গ্রুপকে তিনি উল্লেখ করেননি সবাইকে ইনক্লুড উম্মার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ইনক্লুড করা হয়েছে অতএব প্রত্যেকের উপর সহিভাবে কিভাবে সালাত আদায় করা যায় সেটি জানাটা জরুরি এবং দেখেন এত বড় বইয়ের মধ্যে সিফাতুস সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি না কিন্তু অল্প এবং সিফাতুস সালাতের উপর যারা লিখেছেন মানে ঠিক তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তসলিম পর্যন্ত এটা যদি সবটা আমরা পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ছিলেন এটা মানে 10-12-13-15 পৃষ্ঠার বেশি না তো তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এখনো অনেক বিভেদ তো এই জিনিসটা আসলে দূর হওয়ার উচিত এবং আমি মনে করি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আসলে সালাতকে যে গুরুত্ব দেওয়া দরকার আমরা সেটা দিচ্ছি না যারা সালাতকে শুধু পড়ার গুরুত্ব দিচ্ছি তারা সহিভাবে সালাত আদায়ের গুরুত্ব দিচ্ছে না মানে গুরুত্বের এখানে কয়েকটাই আছে অনেকে আছে সালাতের ব্যাপারে গুরুত্ব নেই কারণ কেউ বছরে শুধু ঈদের নামাজ পড়ে আরেক দল হচ্ছে ঈদের নামাজ প্লাস জুমার নামাজ পড়ে আরেক দল প্রতিদিন এক দুই ওয়াক্ত পড়ে জুমা পড়ে ঈদ পড়ে এভাবে এভাবে আমরা দেখছি কেউ তিন ওয়াক্ত পড়ে একজন পাত্রের কথা বিবাহের ব্যাপারে আর কি এসেছিল যে উনি চার ওয়াক্ত পড়েন হ্যাঁ এখন অসুবিধা কি বিয়ের ব্যাপারে আমি বলেছি যে না আসলে সালাতকে খণ্ডিত করার কোনো সুযোগ নেই তিন ওয়াক্ত চার ওয়াক্ত দুই ওয়াক্ত এক ওয়াক্ত জুমা কিংবা এরা হয়তো একজন আরেকজন থেকে মানে কম্পারেটিভলি বেটার সেটা ঠিক আছে কিন্তু সালাতের মধ্যে এমন কোনো অপশন নাই যে আপনাকে এক ওয়াক্ত রিলিফ দেওয়া হলো দুই ওয়াক্ত রিলিফ দেওয়া হলো কোনো সুযোগ নেই যেমন কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা পুরো কোরআনকে অস্বীকার করার মতোই সালাতের ব্যাপারটাও আমাদেরকে সেরকম গুরুত্বের সাথে দেখতে হবে যে যিনি এক ওয়াক্ত পড়লেন না যদিও তিনি কম্পারেটিভলি বেটার যিনি একদম পড়লেন না তার চাইতে কিন্তু আসলে মানে এট দা এন্ড মানে শেষ পরিণতিতে দুজনের কিন্তু সমান পরিণত হবে সমান পরিণত হবে এই জন্যে যে তিনি আসলে সালাতকে ত্যাগ করার ত্যাগকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন তো আমাদের কেয়ারফুল থাকতে হবে এই সমস্ত ব্যাপারে আর দ্বিতীয়ত যে গুরুত্ব দিতে হবে সালাতকে সহিভাবে পড়া। এখানে যে হাদিসটা আমরা এখানে পেয়েছি তার ছোট্ট একটা অংশ আমরা হয়তো আজকে শেষ করতে পারবো না। সেখানে সালাত তাকবীরে তাহরিমা শুরু করার পরে যে এটাকে বলা হয় আমরা যে ইয়েগুলো পড়ি কি বলে এটাকে সানা সানা, হ্যাঁ অনেকগুলো সানার মধ্যে একটা সানা এখানে বর্ণনা করা হয়েছে। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মধ্যে তাকবীর দিতেন অর্থাৎ তাকবীরে তাহরিমা দিতেন তখন তিনি কিছুক্ষণ চুপ করে থাকতেন কিরাতের আগে। তখন আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাবা এবং মা উৎসর্গিত হোক ফেদা হোক। আচ্ছা আপনি যখন তাকবীর দেন তখন তাকবীর এবং কিরাতের মাঝখানে আপনি চুপ করে থাকেন কেন, আপনি কি বলেন, কিছু কি বলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকুল, আমি বলি আল্লাহুম্মা বাঈদ, হে আল্লাহ আমার মাঝখানে এবং আমার সমস্ত গুনাহ খাতা পাপের মাঝখানে আপনি এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব সৃষ্টি করেছেন আপনি পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ আপনি আমার পাপ রাশি থেকে আমাকে পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন, যেভাবে ময়লা থেকে শ্বেত শুভ্র কাপড়কে পরিষ্কার করা হয়। হে আল্লাহ আপনি আমাকে ধৌত করুন আমার পাপ রাশি থেকে পানি দিয়ে এবং বরফ দিয়ে এবং শিশির দিয়ে। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া, তাই না? কি সুন্দর দোয়া। বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন, বুখারিতে 744 এবং মুসলিমে 598 নম্বর হাদিস। আচ্ছা এখানে যে থেমে থাকার যে বিষয়টা, হুনাইহা শব্দটা এসছে, হুনাইহা মানে একটা টাইম আর কি, একটা অল্প সময়। আল হেনু আরবিতে বলা হয় আল হেনু, আল হেনু মানে ওয়াক্ত সময়, হুনাইহা মানে মানে অল্প সময় আর কি, অল্প একটা সময় তিনি এখানে অপেক্ষা করতেন, সেই সময় তিনি সানা পড়তেন। আর এই সানার মধ্যে আরো অনেকগুলো সানা কিন্তু এসছে, যেমন একটা সানা এসছে যেই সানাটা আমরা ছোট সময় শিখেছি, সেই সানাটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। ইমাম আহমদ অবশ্য এটাকে বেশি পছন্দ করতেন, এটাও খুব সুন্দর আর ওটাও সুন্দর, ওটার মধ্যে আবার আরেকটু আল্লাহর মাহাত্ম্য বেশি বর্ণনা করা হচ্ছে, এই জন্য তিনি বেশি সেটা পছন্দ করতেন। তবে একজন মুসলিমের জন্য আসলে এক এক সময় এক একটা পড়া উচিত। এই যে যেমন ধরেন এটার অর্থটা আমি যখন বললাম, তাই না, আমাদের মধ্যে একটা ভাবের উদয় হলো, মনটাতে আলাদা প্রশান্তি আসলো, এবং বিশেষ করে যখন আমি বুঝতে পারছি যে আমি যদি শুধু মুখস্থ করতাম তাহলে কিন্তু ওই ভাবটা আসবে না। কি বিশাল দোয়া আমি আল্লাহর কাছে করেছি এই সানার মধ্য দিয়ে, তাই না, এবং পাপ থেকে মুক্তি চেয়েছি, যেই পাপটা আমাদের মানে জিন্দেগীর সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টির কারণ। এই পাপ বোধ, পাপের মধ্যে থাকাটাই সামাজিক অশান্তি, সাংসারিক অশান্তি, মানে ধর্মীয় যত সব বিপর্যয় বা উল্টাপাল্টা চিন্তা ভাবনা সবকিছু আসলে জন্য পাপ কারণ, মূলত পাপ। এবং অনেক পাপ আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, অনেক পাপ আমাদের সঠিক আকিদা থেকে দূরে রাখে, অনেক পাপ আমাদের সাউন্ড লাইফ লিড করা থেকে দূরে রাখে ইত্যাদি ইত্যাদি। অতএব সেই পাপ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যখন বুঝবো তখন আমার মধ্যে একটা প্রস্তুতি কিন্তু তৈরি হচ্ছে পাপকে ঘৃণা করার প্রতি। পাপকে যখন আমি ঘৃণা করব তখন আরেকটা প্রস্তুতি হবে পাপকে বর্জন করা, কারণ এগুলো স্টেজ বাই স্টেজ আসে, এটা এটা সাইকোলজিক্যাল সেট আপ করতে হয়, হঠাৎ করে হয় না, যে কোনো জিনিস হঠাৎ করে হয় না, স্টেপ বাই স্টেপ। তো এই জন্য বোঝাটা খুব জরুরি। তো এইখানে আমরা দোয়াউল ইস্তেফতাহ বলা হয়, সানা এবং দোয়াউল ইস্তেফতাহ, অর্থাৎ দোয়াউল ইস্তেফতাহ হচ্ছে সালাতকে খোলার যে দোয়া, এটা হচ্ছে দোয়াউল ইস্তেফতাহ। আর এটা মূলত পুরোটাই দোয়া, অর্থাৎ আমরা একটা বড় দোয়া দিয়ে সালাতকে শুরু করলাম, যদিও সালাতের পুরোটাই আসলে দোয়ার সমষ্টি। এই হাদিস থেকে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে দোয়া দিয়ে শুরু করাটা এটা হচ্ছে মুস্তাহাব, এটা কিন্তু রোকন নয়। দ্বিতীয় হচ্ছে এই দোয়াটা তাকবীরে তাহরিমের পরে করা। আমাদের দেশে একটা জিনিস আমরা করি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, যদিও ইন্নি শব্দটা অবশ্য হাদিসে আসেনি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা জায়নামাজের দোয়া বানানো হয়েছে, অথচ জায়নামাজের কোনো দোয়া প্রয়োজন নেই, এবং এটা যেহেতু আরোপিত আমাদের পক্ষ থেকে সংযোজিত অতএব সেটা অ্যাভয়েড করা উচিত, সেটা যদি আমাদের পক্ষ থেকে সংযোজন করি সেটা তো বেদাত হয়ে যাবে, অতএব উত্তম হচ্ছে বরং এটা, এটাও কিন্তু একটা সানা, হেসন মুসলিমের মধ্যে আপনি দেখবেন এটা একটা সানা, অর্থাৎ কখনো এটা কখনো এটা কখনো এটা পড়া। আর যদি কেউ মিলাতে চান, মিলানোটাও নিষিদ্ধ না, তবে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় একটা একটাই সানা পড়তেন, এক এক সময় এক একটা পড়তেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জিনিস জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেমে থাকতেন, চুপ করে থাকতেন, তার মানে কি বোঝা গেল? তিনি এটা চুপি সারে পড়তেন। ইভেন সালাত যদি জাহরিয়া হয়, সালাত যদি আপনি জোরেও পড়েন, তাহলে সানাটা পড়তে হবে আস্তে। আর তৃতীয়ত হচ্ছে যে এটা খুব হুনাই হাতান, এখানে হাদিসে আসছে হুনাই হাতান, একটা লিটল টাইম, মানে একটা ছোট টাইমে নিয়ে পড়তেন, খুব লম্বা টাইম তারা নিতেন না, ফলে মানে এই দোয়াটা আসলে লম্বা করা যাবে না। তার মানে এখন আপনি যদি পাঁচ সাতটা দোয়াউল ইসতেসতা সানা আছে, এখন পাঁচ সাতটা পড়েন, তাহলে এটা সুন্নার খেলাফ হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে আপনি ছোট টাইমে এক একবার এক একটা পড়ুন। আরেকটা জিনিস আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইভেন চুপ করে থেকেও কি ভাবতেন আর কি বলতেন, এটা নিয়েও সাহাবাদের গবেষণা ছিল, তাদের জানার বিষয় ছিল, এবং দেখা গেল যে প্রশ্ন করে তারা সেটা জেনে সেটা আমল করতেন, এবং আসলেও তার মধ্যে আদর্শ কিছু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চুপ করে থাকতেন, ঘরে কি করতেন, পুরোটাই হচ্ছে আদর্শ স্থানীয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত জানার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আচ্ছা, এখানে দুটো ফায়দা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে তো অনেকগুলো ইস্তিফতাহ এসছে, সানা এসছে, দুটো বা তিনটা আমরা বললাম, যেমন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আরেকটা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক ইসমুক, এসব কিছুই পড়া যাবে। এবং মানে এক এক সময় এক একটা পড়াটাই ভালো এবং সংক্ষিপ্ত ভাবে। আর ইমাম আহমদ সুবহানাক আল্লাহুম্মা এটা ইখতিয়ার করেছেন, সেটা আমি বলেছি আগে। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে বলা হয়েছে মানে ময়লা ধোয়ার জন্য, মানে গোনাহকে ময়লার সাথে তুলনা করা হয়েছে, ময়লা থেকে ময়লা ধোয়ার জন্য বলা হয়েছে বরফ দিয়ে, কিন্তু ময়লা ভালো করে ধোয়া যায় গরম পানি দিয়ে। এই ফায়দাটা এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো এখন বলা হলো যে তাইলে গরম পানি না বলে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কথা কেন বলল? এটা একটা এই বিষয়টা নিয়ে ওলামারা অনেকে অনেক বক্তব্য রেখেছেন, তবে ইবনুল কাইয়্যিম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে একটা কাউল তিনি এর অর্থে তিনি নকল করেছেন। তিনি বললেন যে যখন মানে বক্তব্যটি এরকম, লাম্মা কানা লিদ-যুনুবি হারারা নাসাবা আন তাকুনাল মাদ্দা আল মুযিলা হাযিহি বারিদাতান লিতুদফিআ হাযিহি আল হারারা ওয়াযালিকা আত-তালাহুব, যে পাপকে বলেছেন যে তিনি পাপের মধ্যে একটা গরম জিনিস আছে, এজন্য পাপের শাস্তিও গরম দিয়েই হবে। হ্যাঁ, তো ফলে পাপটা যেহেতু গরম, কারণ পাপ নিয়ে মানুষ এক্সাইটেড হয়, পাপের মধ্যে লিপ্ত হয়, হ্যাঁ, আবেগ দিয়ে ইত্যাদি, অতএব সেই পাপটাকে প্রথমে ঠান্ডা করা হয়েছে পানি দিয়ে, বরফ দিয়ে, তারপরে তাকে পরিষ্কার করা হয়েছে। মানে এই এই জিনিস নিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বললেন, পাপকে থামাতে হবে ঠান্ডা দিয়ে, যেহেতু পাপটা গরম, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা আসলে ইস্তিহাদ, এটা কোনো টেক্সটের বিষয় না। আজকে আমরা এখানেই রাখছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আমরা আর কোনো প্রশ্ন নেব না, আজকে অনেক প্রশ্ন হয়ে গেছে, আজকের জন্য এখানে শেষ, প্রশ্ন আর নেব না, এগুলা যদি দেখি আর উত্তর করতে পারি নাকি।
আসসালামু আলাইকুম। মুক্তাদিরা কি ইমামকে দেখে অনুসরণ করবে নাকি শুনে অনুসরণ করবে? ইমামকে তো সবাই দেখতে পাবে না, ফার্স্ট সফের লোকরাই শুধু দেখতে পাবে, অতএব ইমামকে দেখে নয় বরং শুনে অনুসরণ করবে ইমাম সাউন্ড থেকে। এই জন্য ইমাম সাহেবও, যেটা আমি শুরুতে বলেছিলাম, ইমাম সাহেব কিন্তু কোনো রোকনের শুরুতে তাকবীর না দিয়ে, যখন তিনি হতে থাকবেন অথবা যেমন রুকুর ক্ষেত্রে তিনি রুকুতে গিয়ে আল্লাহু আকবর বলাটা ভালো, তাহলে কেউ তার আগে যাওয়ার সুযোগ পাবে না। কিন্তু তিনি যদি শুরুতেই রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবর বলে রুকুতে যান, তখন কিন্তু অন্য অনেকেই তার আগে রুকুতে চলে যাবে। তবে শুনেই শুনেই করতে হবে। যে ইমামরা নিজেদের হানাফি ইমাম বলেন এবং হানাফিদের নিয়ম অনুসারে নামাজ পড়েন, তাহলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে? কারণ এখানে ইমামরা তো বেশ কিছু ভুল করছে, তাহলে সেই ইমামকে কিভাবে অনুসরণ করবে? ইমাম আসলে ভুলের বিষয়টা, এটা শুধু হানাফিদের সাথে খাস না, এটা সবাই কিছু না কিছু ভুল করেন। বড় বড় ইমামরাও কিন্তু ভুল করেছেন, কারণ কেউ মাসুম নন। এবং ভুল যে করেছেন, আপনি ইমাম আবু হানিফা বলেন রাহিমাহুমুল্লাহ, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের মাগফিরাত কামনা করে আমি বলছি, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আরো বড় বড় ইমামরা কেউ দাবি করেনি তারা মাসুম। এবং প্রত্যেকের ফিকহি মতামত গুলো যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে তারা ভুল করেছেন। যদি ভুলই না করবেন তাহলে আগের মত থেকে ফিরে আসলেন কেন? ইমাম আবু হানিফা তার প্রায় এক তৃতীয়াংশ মত থেকে ফিরে এসেছেন, কারণ আগেরগুলো ভুল ছিল। সে ভুলটা হয়তো তিনি নিজেই ধরতে পেরেছেন, অথবা তার কোনো ছাত্র ধরে দিয়েছে, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ বা এরকম কেউ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার আল মাযহাবুল কাদিম ছিল, যখন তিনি ইরাক হয়ে মিশরে গেলেন তখন তার আল মাযহাবুল জাদিদ হল, নতুন গবেষণা, নতুন করে চিন্তা ভাবনার অবকাশ পেলেন, সুযোগ পেলেন, ফলে ইজতিহাদের দরজা তো সবসময় খোলা। তার কিছু মত পরিবর্তন হলো নতুন ইস্তেমবাতের কারণে, নতুন কিছু এক্সপ্লোর করার কারণে, কিন্তু সেই ওহী ছিল, ওহী আর পরিবর্তন হয়নি। ইজতিহাদের বিষয় তো আজও আছে, আজও অনেক বিষয় আছে যেখানে ইজতিহাদ করা যায়, ইসলামের মৌলিক জিনিসে তারা পরিবর্তন আনেন নাই। তাহলে বোঝা গেল যে ভুল সবাই করেন। কোরআন পড়াটাও, আপনি সহিপন্থী হলেই কোরআন পড়া আপনার অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে না? অতএব বিষয়টা আমরা কোনো মাঝহাবের সাথে রিলেট না করে এতটুকু বলবো যে যদি কারো আকীদা শুদ্ধ থাকে, শিরিক মুক্ত থাকেন, কুফরি মুক্ত থাকেন, মাঝহাবের পার্থক্যের কারণেও তার পেছনে ইক্তেদা করা জায়েজ হবে। কিন্তু কেউ যদি স্পষ্ট কবর পূজা কিংবা কোনো শিরকের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে শিরক তার আমলকে বাতিল করে দেয়, তার ইমামতিওকে বাতিল করে দেয়, ফলে তাদের পেছনে ইক্তেদা জায়েজ হবে না। শুধু ফিকহি কিছু পার্থক্যের কারণে আসলে নামাজ বাতিল হবে না, এটা আমার অভিমত। এবং ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওরাফুল মালাম আন আইম্মাতিল আলাম এই বইতে সেটি বলেছেন। আচ্ছা, ইমামকে অনুসরণ করা কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ? যিনি নামাজের ইমাম তিনি তো শুধু নামাজের মধ্যেই তিনি আনুগত্য পাবেন, তাই না? অর্থাৎ তাকে অনুসরণ করব আমরা, যেহেতু এই হাদিসগুলি স্পষ্ট ক্লিয়ার, সালাতের যিনি ইমাম তিনি সালাতের সমস্ত কার্যের মধ্যে, প্রত্যেকটা তানাক্কুলাত মুভমেন্টের মধ্যে তিনি মুক্তাদিদের আনুগত্য পাবেন। কিন্তু তাকে এর বাইরে আমরা আনুগত্য করব কিনা সেটি আমরা দেখব। তিনি যদি সহি কথা বলেন তাহলে আমরা আনুগত্য করব। একজন লোক সহি কথা বলছে, এটা ওই লোকের কারণে আমরা আনুগত্য করছি না, কারণ সে কোরআন সুন্নাহর কথা বলছে। আমরা তার কাছ থেকে কোরআন সুন্নাহকে শিখে মূলত আনুগত্য করছি কোরআন সুন্নাহর। যে কোনো মুসলিম ব্যক্তি যখন ইমাম বুখারীকে অনুসরণ করে, আমরা তো ইমাম বুখারীকে অনুসরণ করছি না, আমরা ইমাম বুখারীর কাছ থেকে সহি এলেমটা নিয়ে কোরআন সুন্নাহর অনুসরণ করছি। মানে আমরা আসলে কোনো ব্যক্তিকে তাকলিদও করি না, কোনো ব্যক্তির অনুসরণও করি না, অনুসরণটা করি বিকজ সে আমাদেরকে কোরআন সুন্নাহর ধারণাটা দিচ্ছে, তালিমটা দিচ্ছে। অতএব আমরা ব্যক্তির মুভমেন্ট, ব্যক্তির জ্ঞানের অনুসরণ নয়, আমরা মূলত কোরআন সুন্নাহর অনুসরণ করি। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে এই যে ইমামের কথা বলছেন, তার নামাজের বাইরের অনুসরণটা শর্ত থাকবে, যতক্ষণ তিনি কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী বক্তব্য দিবেন তার প্রত্যেকটা কথা আমাদের জন্য শিরোধার্য থাকবে, সে যেই হন না কেন, রিক্সাওয়ালা হলে অসুবিধা নেই। আর যদি তিনি এমন কোনো ব্যক্তিত্ব হন, যত বড় স্কলারই হন না কেন, তিনি যদি বেদাতের পক্ষে কথা বলেন, তিনি যদি শিরিকের পক্ষে কথা বলেন, আমরা তার কথা শুনব না। ইমামকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অনুসরণ না করে তাহলে তার নামাজ গ্রহণযোগ্য হতে পারে, এর পক্ষে কোনো প্রমাণ আছে? ইচ্ছাকৃতভাবে অনুসরণ না করে, আমরা নামাজের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে তো এটা বলেই ফেলেছি, তাই না? নামাজের মধ্যে ইমামের আগে যদি কেউ মানে ইখতিলাফ করে বসেন, ইমামকে অনুসরণ করলেন না, তাহলে তো তার নামাজ বাতিল হয়ে যাবে, সেটাই শুদ্ধ হাদিসের দৃষ্টিতে। কোন পরিস্থিতিতে এ গ্রুপ অফ পিপল একসাথে হাত তুলে মোনাজাত করলেও তা বেদাত হবে না? হাত তুলে ইবাদত একসাথে করার আসলে মানে এরকম কোন অকেশন আমরা আমার জানা মতে হাদিসের মধ্যে পাই না। তবে কেউ যদি হাত তুলে ইবাদত করেন তার সাথে সাথে আমিন বলা যেতে পারে, অথবা মানে এটাকে যদি কেউ নিয়মে পরিণত না করেন তাহলে সেই ব্যাপারেও মানে, যেমন আমি সৌদি আরবে দেখেছি আলেমদের মধ্যে কেউই কিন্তু হাত তুলে কখনোই একসাথে ইবাদত করেননি। হ্যাঁ, এটাকে একদম হারাম বলবো কিনা সেই দলিল অবশ্য আমার জানা নেই, কিন্তু এটা কি নিয়মে পরিণত করলে সেটা বিদআত হবে? এবং ফরজ সালাতের পরে যদি কেউ সেটা করেন এবং সেটাকে নিয়ম পরিণত করেন সেটাও বিদআত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সহিহ ভাবে এটা আসেনি যে তিনি হাত তুলে মুক্তাদিদেরকে নিয়ে করেছেন, এবং এটাও আসেনি যে তিনি হাত তুলে এককভাবে দোয়া করেছেন। এই জন্য আমাদের জন্য সুন্নার মুয়াফিক হচ্ছে হাত না তুলেই দোয়া করা। আর কখনো কোন কোন পরিস্থিতিতে যদি কেউ হাত তুলে দোয়া করেন, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে, যদি আমি হাত তুলে দোয়া করছি, আমার সাথে হয়তো আমার ওয়াইফ আছে, তিনি হাত তুললেন, এর তো কোনো সমস্যা আমি দেখি না, কিন্তু এগুলোকে যদি আপনি আনুষ্ঠানিকতায় পরিণত করেন তখন সেটাকে আমি মনে করি যে বিদআত হবে। মসজিদে গিয়ে দেখতে পেলাম যে সব কাতার পরিপূর্ণ, এমত অবস্থায় সামনের কাতারের মাঝখান থেকে একজনকে পিছনে টেনে এনে দাঁড়াবো নাকি একাকী দাঁড়িয়ে যাব? এই বিষয়টা একটা ইখতিলাফি মাসআলা। এখানে যদি সামনের কাতারে ফাঁক থাকে, আপনি সেই ফাঁককে ঢুকে যেতে পারেন, অথবা দু একজনকে একটু চাপিয়ে যদি ফাঁক সৃষ্টি করতে পারেন আপনি সেখানে ঢুকে যাবেন। কিন্তু যেটা যদি টাইটাই ভাবে এতটাই মানে কঠিন ভাবে থাকে যে না কোনো ফাঁক নাই, দোকানের কোনো সুযোগ নাই, তাহলে আপনি একজনকে টেনে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু শেখ সালেহ বিন উসাইমিন বলছেন যে এক্ষেত্রে টেনে নিয়ে আসাটা জরুরি না, কারণ হচ্ছে আর কোনো প্লেস আপনার নাই, আপনি এখানে মুফতার, আপনি এখানে আলাদা দাঁড়িয়ে যেতে পারেন। কিন্তু যেখানে সুযোগ আছে যে আপনি সামনের সাফে ঢুকে যেতে পারেন, সেখানে আপনি ঢুকে যেতে হবে, সেটি হচ্ছে নিয়ম। আর আসলে এই এই যে ব্যক্তি এককভাবে একটা সাফে দাঁড়ালো, এটা দুই অবস্থা বর্ণনা করা হয়েছে। একটা অবস্থা হচ্ছে যে সামনে জায়গা থাকা সত্ত্বেও আপনি এককভাবে সাফে দাঁড়ালেন, তাহলে তার সালাত বাতিল। আর যদি সামনে কোনোভাবে সাফ জায়গা না থাকে এবং আপনি মুফতার পেছনে দাঁড়ানোর জন্য, তখন আপনি এককভাবে এক দাঁড়িয়ে সাফ স্টার্ট করতে পারেন। শেখ সালেহ বিন উসাইমিন সেটাকেই সহি বলেছেন আর কি। জামাতে শরীক হওয়ার আগে, এর আগে আমি দেখেছি আরো অনেকে ফতোয়া দিয়েছেন যে এককভাবে সফে দাঁড়ালে তার সালাত সর্বাবস্থায় বাতিল, কিন্তু আমি ওনাকে দেখেছি উনি বলেছেন যে না, সর্বাবস্থায় বাতিল কথাটা সত্য। জামাতে শরীক হওয়ার সাথে আমার সূরা ফাতিহা সমাপ্ত করার আগে ইমাম রুকুতে চলে গেল, জামাতে শরীক হওয়ার সাথে সাথে আমার সূরা ফাতিহা সমাপ্ত করার আগে ইমাম রুকুতে চলে গেল, এমত অবস্থা আমি সূরা ফাতিহা সমাপ্ত করে রুকুতে যাব নাকি সূরা ফাতিহা অসমাপ্ত করে ইমামকে অনুসরণ করব? ইমামকে অনুসরণ করবেন। সূরা ফাতিহা হচ্ছে রুকন, ঠিক তেমনি কিয়ামও হচ্ছে রুকন। এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ মনে করেন যে সূরা ফাতিহা যার মিস হবে তার রাকাত মিস হলো। আর এখানে আমার যে স্টাডি তাতে আমি মনে করি যে রুকুতে ইমামকে পেলে সূরা ফাতিহা যদি মিস হয় তাহলে তিনি রুকুকে পেলেন। আর সূরা ফাতিহা তিনি যতটুকু পারেন ততটুকু পড়বেন, অর্থাৎ একটা রুকনের থেকে যতটুকু পারা যায় ততটুকু পড়বেন, পুরাটা না পারলে আপনি এতটা লেট আর করবেন না। শেখ মাহমুদ মুখতার, তিনি মদিনার একজন বড় স্কলার, তিনিও এই মতটাই এভাবে প্রাধান্য দিয়েছেন যে ব্যক্তি যেমন রুকুতে চলে গেল ইমাম, আপনি সূরা ফাতিহা কিছু অংশ পড়ে আপনি রুকুতে যদি যান তাহলে রাকাতটা পেলেন। তবে এখানে আরেকটা মত আছে, সেটি হচ্ছে যে যার সূরা ফাতিহা কমপ্লিটলি যে পড়তে পারলো না তার ওই রাকাতটা হলো না, তার চাইতে প্রথমোক্ত মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। কিছুক্ষণ বিলম্ব করে সাজদা থেকে উঠতে পারবেন এবং কিংবা সালাম, এখানে কি
সালাম দেরিতে ফিরতে পারবেন?
আচ্ছা আচ্ছা, সাজদা কিংবা শেষ বৈঠক, এটা এখানে কি বোঝানো হচ্ছে?
এখানে একটা হচ্ছে যে ইমাম উঠে গেছেন সেজদা থেকে, উনি আর একটু দোয়াটা শেষ করে উঠতে পারবেন
কিনা, এটা
লেখা। ইমাম সালাম ফিরাই ফেলছেন, উনি একটু দেরি করে সালাম ফিরাইতে পারবেন
না? ইমামের ইমামকে আসলে এতবার করতে হবে। আমরা হাদিসের যে টেক্সট গুলো পেলাম তাতে বোঝা যাচ্ছে যে ইমামের ইমিডিয়েট আফটার, মানে তার পর করতে হবে, খুব বিলম্ব তাকে, এটা তো আমরা শুরুতে বলেছি, অনেকক্ষণ বিলম্ব করলে আসলে অনুসরণটা বিঘ্নিত হয়, এই অনুসরণটাকে বিঘ্নিত করার প্রয়োজন নাই। এখানে ইমামের মুতাবাআতটা হাদিসের সরাসরি নির্দেশ এবং একটা অন্যতম মাকসাদ অবজেক্টিভস অফ হাদিস বা এই আমলের ক্ষেত্রে, সেটাই আমাদের আমাকে প্রোটেক্ট করতে হবে আগে, ওর মধ্যে যতটুকু সুযোগ পাই সেটাকে আপনি আমি অ্যাভেল করতে পারি, কিন্তু ওটাকে মূল উদ্দেশ্যটাকে ইন্নামা জুয়াইলাল ইমাম লিউতাম্মা বিহি, এটা মেন অবজেক্টিভ ইমামকে নির্ধারণ করার কথা বলা হয়েছে, অতএব মেন অবজেক্টিভসটাকে বিঘ্নিত করা যাবে না। জি, সালাম ফেরানোর সময় সঠিকভাবে ইমামকে অনুসরণ করার কি লিখছে এটা
পন্থা,
ও পন্থা কি, সালাম ফেরানোর সময় সঠিকভাবে ইমামকে অনুসরণের ইমাম উভয় সালাম ফেরানোর পরে সালাম ফেরানো নাকি নাকি একটি সালাম ফেরানোর পরে? আসলে হাদিসের আলোকে ইমাম যখন সালাম ফেরাবেন তখন আপনি সালাম ফেরাবেন, দুটো পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, হাদিসের স্পিরিটটা হচ্ছে সেটা। জোরে আমিন বলার সময় দেখা যায় অনেকে অতি উচ্চ, কেউ যদি মানে এতটা তাখির করেন যে ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম তারপরেও ফিরান, তাতে খুব বেশি সমস্যা নাই, কারণ দুটোই তো
বুঝে সেফার একটু না, আমাদের দেশে অনেক ইমাম এটা জানেন না, মানে অনেক লম্বা করে এক সাইডে ফিরায়, হ্যাঁ ততক্ষণে মুসল্লির দুই সাইডে ফেরানো হয়ে যেতে পারে।
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা, কারণ আসলে আপনি শেখ হুদাইফি যিনি আমাদের মদিনা ইউনিভার্সিটির তৌহিদের ইয়ে ছিলেন, ওনাকে দেখেছি ইভেন উনি সালামটা খুব দ্রুত ফেরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে মাঝখানে ইভেন বিরতিও তেমন দেন না, তারপরে যিনি মুকাব্বির উনি বলেন, এবং অনেক সময় আসলে কিছু মুসল্লিদের হয়তো অত জ্ঞান থাকে না, তারা ওই মুকাব্বিরটা শেষ হওয়ার পরে তখন সালাম ফেরায়, তবে এতটা দরকার নেই, মুকাব্বির তো আসলে মানুষকে জানান দেওয়ার জন্য আসলে তাকবীরটা বলছে, মুকাব্বির আমার অনুসরণের বিষয় না, আমার অনুসরণের বিষয় হচ্ছে ইমাম, তবে ইমামের আওয়াজটা যদি আমার কাছে না পৌঁছে তখন মুকাব্বিরের আওয়াজটাই আমার কাছে আওয়াজ, সেটা দেখতে হবে। জোরে আমিন বলার সময় দেখা, তার মানে হচ্ছে যে আপনি দুটো সালামের পরেও সালাম ফেরাতে পারেন, কারণ এটা প্রায় একসাথে বলা হয়ে যাচ্ছে, ইমাম সাহেব যদি কাছাকাছি সময় বলেন তখন আপনি স্টার্ট করলেন, আর দুটো তো একই জেন্সের, হ্যাঁ, তবে ইমাম সাহেব যদি ধীরে সুস্থে সালাম ফেরান আসসালামু আলাইকুম এবং সেটা মুক্তাদির কাছে ক্লিয়ার থাকে, তখন মুক্তাদিরা ইমামের সালাম ফেরানোর পরে এটা করলো, দ্বিতীয়টার পরে দুইটা করলো, সেটা কিন্তু আকরাব ইলা নুসুস আস-সুন্নাহ, সেটা হাদিসের টেক্সটের সবচেয়ে কাছাকাছি আমল। আমিও দেখেছি মদিনাতে অনেক স্কলারকে এটা বলতে যে মানুষ কেন এত দেরি করে থাকে, যে দুটো সালাম শেষ হবে তারপর সালাম ফিরিয়ে ফেলছে, মানে তার বরং ইমামের একটা সালাম ফেরানোর পরে তিনি সালাম ফেরাবেন, আরেকটার পরে আরেকটা ফেরাবেন, এটা উত্তম। জোরে আমিন বলার সময় দেখা যায় অনেকে অতি উচ্চস্বরে আমিন বলে এবং অনেকে দীর্ঘ সময় ধরে বলার কারণে মাদদের নিয়মিত নিয়মে ভুল হয়ে যায়, কোন স্বরে এবং কতটা দীর্ঘভাবে বলা উচিত? আমিন, বাস এনাফ, এটা কি অনেক লম্বা করা,
অনেক জোরে,
অনেক জোরেও দরকার নেই, অনেক জোরে মানে ঠিক গলা ফাটিয়ে যেটা করা হয় অথবা জজবার সাথে যেটা করা হয় অতটা প্রয়োজন নেই, এটা তো দোয়া, সেই দোয়ার মেজাজ অনুযায়ী আপনি জোরে বলবেন সেটা ঠিক আছে, স্বাভাবিক। আমি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বা বিন উসাইমিন ওনাদের সাথেও নামাজ পড়েছি, ওনাদের মানে সালাদ গুলো বা আমল গুলো আমার কাছে মনে হতো মনে যেন সে রাসুলের যুগেরই সালাত আর কি, শান্ত শিষ্ট, মানে সবটাই খুব মডারেট, খুবই মডারেট এবং সুন্দর। আর কি আছে প্রশ্ন? সালাতের আহকাম আরকান রোকন ওয়াজিবাত সমস্ত বিষয় খুঁটিনাটি জানার জন্য আমরা কি কি বাংলা বা ইংরেজি বই অনুসরণ করতে পারি, দয়া করে নামগুলো জানাবেন। ইংরেজি বইয়ের মধ্যে দারুস সালামের একটা খুব সুন্দর বই দেখেছি, কিলানি না, ডক্টর কিলানি লেখা, ওইটা পেয়েছেন আপনি? ওটা খুব সুন্দর, ওটা খুব সুন্দর, একদম সহি ভাবে বাংলায়। তো নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহর একটা বই আছে, শেখ বিন বাজের একটা ছোট্ট বই আছে, ওটা না ছোট্ট বই আছে, এগুলো সব বাংলা হয়েছে, তবে আব্দুল ইয়ের আপনার যে শেখ আলবানীর যে বইটা ওটার অনুবাদ আকরামুজ্জামান ভাই করেছেন, আর একটা আব্দুল শহীদ নাসিম,
আমার
সিরাজুল ইসলাম সাহেব, আমি এ দুটো দেখেছি, এ দুটো ভালো, কিন্তু একটা দেখেছি আমি খুব ডেঞ্জারাস, ওটা ওটাতে অনেক ডুপ্লিকেটিং করা হয়েছে, উত্তরার কোন জামে মসজিদে,
হ্যাঁ
জি, ওটাতে মানে না, ওটা আমি ওই ডক্টর আমিন ভাই আমাকে দেখিয়েছেন সেন্ট লুইসে,
ওটা দেখে অনেক উল্টাপাল্টা দেখছি, পরে মিলাই দেখলাম যে না ওটা ওটাকে ওটাকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আপনারা সাবধান থাকবেন।
আমাদের কাছে একটা ভিডিও আছে, আমার জীবনে যত লিটারেচার পড়ছি বাই ফার দ্য বেস্ট, ওই ভিডিওটা ওইটা দেখতে পারেন, কালামুল্লাহ বলে একটা ওয়েবসাইট থেকে নেওয়া, খুবই সুন্দর। একদম প্রত্যেকটা মিরাজ থেকে শুরু করছেন, হাদিস কোরআন হাদিস কোরআনে ব্যারিকেশন।
এটা আপনি আপনি ইয়েতে দিয়ে দেন না,
দিছি অনেকবার মানুষ,
আরেকবার দেন তো আমার কাছে তো পৌঁছেন।
আপনাকে দিলে আমি
আব্দুল হামিদ ফাইজির লেখা, তবে ওনারা পশ্চিম বাংলার বানান রীতি অনুবাদ করেছেন। সালাতে দন্তস্ব বয়যুক্ত লওয়াকাত তয়কাত, এইভাবে লেখছে সালাতে মুবাশ্বির। আর আর আপনার ওই যে ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ লেখা বইটাও আছে, বাজারে আছে, বইগুলো পাওয়া যায়। জি, আরেকটা বই আছে সালাতুল মুমিন, বইটা আমি অনুবাদ করছি, শেষ করতে পারিনি এখনো, তবে মানে একটা অংশ হয়তো ছাপানো যাবে ইনশাআল্লাহ। ওই বইটা আমার কাছে সবচেয়ে সমৃদ্ধ মনে হয়, সালাতুল মুমিন সমস্ত মুভমেন্টের জন্য সবচেয়ে সহিহ হাদিসগুলো একসাথে নিয়ে এসেছেন। অনেক সময় যেখানে শেখ আলবানী রাহমাহুল্লাহ সংক্ষিপ্ত বলেছেন, কিন্তু উনি আরো ইলাবোরেটলি বলেছেন। আচ্ছা ঠিক আছে
ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চার রাকাত বিশিষ্ট সালাতে কেউ যদি ইমামকে দ্বিতীয় রাকাত থেকে পায়, সেক্ষেত্রে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় যে মুস্তাহাব রাফুল ইয়াদাইন আছে, সেটির ব্যাপারে কি ইমামদের ইত্তেবার করবে নাকি নিজের মতো করবে? সেটা না, ঠিক আছে, তবে হাদিসের ভাষ্য থেকে যেটা বোঝা যায়, আমি শেখ ওই যে ডক্টর মোহাম্মদ মুখতার ওনাকেও বলতে শুনেছি এটাই, যে ইদা উকিমাতি সালা ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন ওয়াতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, যখন একামত হয়ে যায় তখন তোমরা দৌড়ে এসো না, বরং এমন ভাবে আসো যখন তোমরা শান্তশিষ্ট মানে স্থিত অবস্থায় থাকো, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আসো। ফামা আদরাকতু মিনা সালাহ ফাসাল্লু, যা তোমরা পেয়েছ যে সালাতটা ইমামের সাথে পাও সেটা তোমরা আদায় করো। ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যেটা তোমাদের ফাউত হয়ে গিয়েছে সেটাকে তোমরা তারপরে ইতমাম করো। এই হাদিসের ক্লিয়ার টেক্সট দ্বারা বোঝা যায় যে ইমামের সাথে আপনি যতটা পেয়েছেন সেটা ওইভাবে আদায় করবেন যেভাবে আপনি পুরোটা পেলে যেভাবে করতেন,
তার মানে ইমাম রাশিদিন করতেছে আমিও করব,
আপনিও করবেন। আচ্ছা, আমিও নিজে সেটা করি, এখানে দ্বিমত থাকতেও পারে, কিন্তু ক্লিয়ার টেক্সট থেকে আমি শেখ মুখতারের কাছে শুনেছি, আমি চিন্তা করেছি অনেক, আমার কাছে সেটাই মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তো মানে ফামা আদরাকতুম মিনাস সালাহ ফামা আদরাকতুম ফাসাল্লু, সেটাকে আদায় করো, তোমরা সালাতটা ওইভাবে আদায় করো যেভাবে ইমাম আদায় করছেন। আর ইমামের মোতাবাতের দিক থেকেও যদি আমরা দেখি তাহলে এটা শক্তিশালী মনে হচ্ছে বেশি, ইমাম যেভাবে আদায় করছেন যতটুকু সালাত তার সাথে পাই ততটুকু সেভাবে করবো। বুঝছি বুঝছি, কিন্তু আপনি তো আপনার তো এই প্রথম তাশাহুদই করার কথা না, আপনার তো প্রথম তাশাহুদই করার কথা না, তারপর আপনি করছেন। আবার দেখেন, আপনি যদি দ্বিতীয় রাকাতে ইমামকে মাগরিবের নামাজে পান তাশাহুদের মধ্যে, তাহলে আপনার কয়টা তাশাহুদ আছে? চারটা তাশাহুদ আছে, চারটা তাশাহুদ আছে, তাহলে তাহলে আপনি এই যে চারটা তাশাহুদকে অ্যাকসেপ্ট করছেন, এখানে লজিক খাটবে না। তারপর এখানে একটা লজিক অবশ্য কেউ দিয়েছেন, যেমন শেষের যে দুই রাকাতটা সেটা কি আপনার প্রথম রাকাত, প্রথম দুই রাকাত হবে না শেষ দুই রাকাত হবে? হাদিস অনুযায়ী ওটা হবে আপনার প্রথম দুই রাকাত। শেখ মুখতারের ইস্তেমবাত হচ্ছে এটাই, উনিও বলছেন যে ওয়ামা ফাতাকুম, যেটা তোমাদের ফৌত হয়েছে সেটা তোমরা কমপ্লিট করো। কিন্তু এখানে আমি আমার এক উস্তাদ, আমার এখনো খেয়াল আছে, মসজিদ নববীতে নামাজ পড়ে বের হচ্ছে, উনি হাদিসের, উনি কিন্তু বলছেন যে না, শেষ দুই রাকাত যেটা পড়ছে সেটা শেষ দুই রাকাত। তখন আমি ডক্টর মুখতারের কথা বললাম এবং স্যারকে বললাম যে এটা কি আপনি কি, এই যে ক্লিয়ার টেক্সট বলতেছে এটা যেটা ফৌত হয়েছে সেটা আমরা পরে পড়বো, উনি বলছেন যে না এটা সেটা ঠিক আছে, কিন্তু লজিক্যাল অর্ডার কি বলছে? লজিক্যাল অর্ডার হচ্ছে প্রথম দুই রাকাত ইমামের সাথে হয়ে গেছে আর এই দুই রাকাত তোমার শেষের রাকাত, তখন আমি বললাম যে তাহলে তো আরেকটা সমস্যা হয় যে আপনি চারও রাখাতে শুধু সুরা ফাতে হচ্ছে, বলছে হোক। তাহলে এটা এই যে আমি ওনাকে কোনোভাবে কনভিন্স করতে পারলাম না, কিন্তু মানে এটা হচ্ছে এটা ঘুরতেই থাকবে ইখতিলাফ, কিন্তু আমরা আমল করব আমার কাছে যেটা শক্তিশালী মনে হয়, বুঝতে পারছেন?
আলটিমেটলি নিজের সিনসিয়ারিটির রোল তো
থাকবে, থাকবে সেটাই, এটার উত্তর তো হয়েছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুসাফির ইমামের পেছনে কেউ এসে দ্বিতীয় রাকাত থেকে অংশগ্রহণ করলে মুক্তাদি করণীয় কি হবে? এখানে তো যেহেতু একটা বলে দেওয়াই আছে মুসাফির
জানেন না যে মুসাফির,
আচ্ছা,
তার জন্য চার রাকাত বিশিষ্ট সালাত, জোহরের সালাত।
হ্যাঁ,
সে এখন একটা মুসাফির এক জায়গায় জামাত করতেছিল, সে ওখানে জয়েন করে তো কিছু জানে না।
হ্যাঁ, উনি উনি তো মুকিম, মুক্তাদি তো মুকিম, মুক্তাদি যদি মকিম হন না, বুঝতে পেরেছি, মুক্তাদি মকিম হলে তো উনি তো ইভেন জানলেও জানলেও চার রাকাত পড়বে,
চারটা গণনা করবেন, কয়টা হলো
পুরো চার রাকাত পড়বেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।